exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানসীম রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবশ্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy.
ডরের 125তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আরজে কিবরিয়া। ডরের 125তম পর্বটি আমরা রেকর্ড করেছি ধানমন্ডির একটি ভেঙে ফেলা হন্টেড বাড়িতে। এবং প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকে দুজন গেস্ট থাকবে 11টা থেকে 12টা পর্যন্ত, যে টাইমটি মেন্টর করবে সুমন। তারা হচ্ছে ইমরান এবং হাফিজ। সাউন্ডে রয়েছে লোবান এবং রাত 12টায় শুরু হবে ডরের স্পেশাল ট্যারট কার্ড রাউন্ড উইথ রাব্বি রেজা। পুরো অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় এবং কনসেপ্ট ডিজাইনে আছি আমি আরজে কিবরিয়া। শুরুতেই আমরা লোবান এবং সুমনের এই 125তম পর্বের যে হন্টেড জায়গাটিতে যাবার যে ঘটনা সেটা আমরা শুনব এবং তারপর আমরা স্টোরিতে প্রবেশ করব। শুরু হল ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
লোবান, মানে ধানমন্ডি এলাকা কি মনে হয় অচেনা রয়ে গেল এখনো?
একটু মানে সব গুলিগুলার কাছাকাছি লাগে, মনে হয় যে
পুরো বাঁকে বাঁকে, মানে এটার রহস্য যে লুকায় আছে মানে আবারও তার প্রমাণ হলো গত সপ্তাহে।
থ্যাংক ইউ সুমন, তুমি এই শীতের মধ্যে গ্রামে গঞ্জে না নিয়ে মোটামুটি ঢাকার মধ্যেই আমরা ঘুরতে পারছি।
খুব শীঘ্রই তোমাকে আমি আবার ঢাকার বাইরে নিয়ে যাচ্ছি, ডোন্ট ওয়ারি।
তো এটা ভালো হচ্ছে যে আমরা ঢাকার মধ্যে ঘুরতে পারতেছি, বিকজ আমরা স্পট ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, এইটাই তো উদ্দেশ্য। যদি এইটাই হয়ে থাকে তাহলে এখন যে ধানমন্ডি যেতে হবে সেটার কোনো কি চিন্তা ভাবনা আছে নাকি শহর বাজারে দাঁড়ায় শুধু কথা বললেই হবে?
না না না, খুব সহজ হয়ে আছে, নিজস্ব গাড়ি, ভাবটাই আলাদা।
চলো আজকে লোবানের ভাবের উপর দিয়ে আমরা যাই, দেখি কতটুকু ভাব শেষ পর্যন্ত জায়গায় গিয়ে থাকে কিনা। কারণ আজকে যে জায়গায় যাচ্ছি অ্যাটলিস্ট লোবানের ভাব থাকার কথা না। সো লোবান, তো চলো তোমার ভাব দিয়ে শুরু করি।
কিন্তু শুনুন, ড্রাইভার সাহেব আসুক, উনি তো এখনো আসেনি।
তুমি তো প্রচুর ভাবে আছো, তুমি নিজেই গাড়ি চালায় ফেলবে।
আমি চালাতে একটু রাত্রেবেলায় রিক্স আছে,
দিনের বেলা কোনো ব্যাপার না গাড়ি। সেক্ষেত্রে আমরা ধানমন্ডি না গিয়ে কোনো একটা হসপিটালে যেতে পারি,
যেতে হবে,
একটা রিক্স থাকতে পারে।
ওকে, তারপর আমরা একটু চলো একটু বসি, গল্প টল্প করতে করতে, মানে আই মিন একটু চা খেতে খেতে আমাদের ড্রাইভার সাহেব চলে আসবেন এবং আমরা রওনা হয়ে যেতে পারবো।
ওকে, বোঝা যাচ্ছে আজকে লোবান যে পোশাক পরেছে অনেকগুলো পকেট, তো সেখানে অনেক টাকা পয়সা আছে, বের করার চিন্তা ভাবনাও আছে। সো চলো টাকাটা দিয়ে শুরু করবা।
গন্তব্য যেহেতু এবার খুব কাছেই ছিল তাই অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের আজকের কাঙ্ক্ষিত গন্তব্য ধানমন্ডির সেই বাড়ির কাছে।
বেশ সহজেই কিন্তু চলে আসলাম না?
হুম, একদম, আর খুব সহজে পেয়েও গেছি, কারণ যেহেতু লোকেশনটা
ছিল,
হ্যাঁ খুব, আর এমনি তো রাস্তার খুব কাছেই
কাছেই, একদম
খুব একটা ঝামেলা হয় না আমাদের পেতে। এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, আমি বলছিলাম না যে এখানে আসলে হয়তো ভাব থাকবে না, কারণ চতুর্দিকে যেভাবে ভাঙা চোরা ছড়ানো, কনস্ট্রাকশনের সব ইট পাথর বালি ছড়ানো, এবং এটা বুঝতেই পারছো যে খুব অল্প সময়ের মধ্যে এখানে হয়তো একটা হাইরাইজ বিল্ডিং তৈরি হয়ে যাবে। এবং
আগে হয়তো সুন্দর একটা বিল্ডিং ছিল, জানি না, মনে হয় 2-4 তলা ছিল, এটা এখন 10-15 তলা হবে নিশ্চয়ই।
ওকে, আমরা সেই জায়গাতে যাব, তার আগে একটু লোবান দেখতে হবে যে সেটআপ কি কমপ্লিট হয়ে গেছে, আমরা কি শুরু করতে পারি?
এখন চলতেছে, সুইটেবল জায়গার একটু অভাব, মানে ওখানে যে টুকটাক কিছু।
আচ্ছা, আমার মনে হয় ওই জায়গাটা একটু সুবিধা হতে পারে, ওইটা একটু দেখতে পারো।
ওকে ঠিক আছে, আমি ওদেরকে পাঠাচ্ছি।
ওকে, ওকে ফাইনালি হচ্ছে সেটআপটা হয়েই গেছে এবং এত খানাখন্দের মধ্যে আমরা একটা জায়গা খুঁজে পেয়েছি যেখানে আমরা একটু আরামে ডর ধারণ করতে পারবো। সব দিক থেকে মনে হচ্ছে এই জায়গাটাই অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা শুরু করবো এবার আজকের ডর যেখানে আমরা ধারণ করছি সেটা হচ্ছে ধানমন্ডির একটি বাসা এবং এখন বিল্ডিংটা ভেঙে ফেলা হচ্ছে, আরো কিছু অংশ বাকি রয়েছে এটা ভেঙে ফেলা হবে এবং এই বিল্ডিংটা যে ভাঙা হচ্ছে বা হয়ে গেছে অলমোস্ট এটার পেছনে কিন্তু একটা কারণ আছে। বিল্ডিংটা অনেকটা ভালো অবস্থাতেই ছিল তারপরেও ভাঙতে বাধ্য হচ্ছে, কিছু একটা কারণ রয়েছে এই বিল্ডিংটাতে। সেই কারণগুলো ধীরে ধীরে আমি সবার সাথে শেয়ার করব। ইনফ্যাক্ট এখনো যারা আমাদেরকে শুনছেন ধানমন্ডির, যদি গেস করতে পারেন যে কোন বাসার কথা বলছে আমাদেরকে, হয়তো বা অনেকে বকাও দিতে পারেন যে ইম্পসিবল এখানে এরকম হতেই পারেন। কিছুদিন হয়তো আগে অনেকেই বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছেন একটা ঘটনা, যেটা হচ্ছে যে সুইডেনের রাজপ্রসাদেও ভূতের কথা বলেছে। সেখানকার রানী যখন একটা ডকুমেন্টারি বানানো হচ্ছিল সেই ডকুমেন্টারিতে উনি যখন ইন্টারভিউ দিয়েছেন তো সেখানে উনি বলেছেন যে এই বাসাতে ওনারা একাই থাকে না, প্রত্যেকটা সময় ওনাদের মনে হয় যে এখানে কোনো কিছুর এক্সিস্টেন্স আছে, তাদের কোনো ক্ষতি করে না। আমি আমার ফেসবুক পেজেও এই নিউজটা শেয়ার করেছি, আপনারা যদি চান আমার ফেসবুক পেজে www.facebook.com/rjsuman স্পেলিং হচ্ছে SUMN.DOR, তো সেই পেজে গিয়েও আপনি চাইলে দেখতে পারেন, সেই আর্টিকেলটা আপনি পড়তে পারেন নিউজটা। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাংলাদেশ দলের কিন্তু এখন যে নিউজিল্যান্ড সফর চলছে, তো যখন বাংলাদেশ টিম উঠেছে ক্রাইস্ট চার্চে খুব সম্ভবত সেই হোটেলটাতে উঠেছিল। এখানে ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে রিউমার একটা কিভাবে কিভাবে যেন ছড়িয়েছে যে এই হোটেলের ক্রাইস্ট চার্চের যে হোটেলটা ছিল ভূতের অস্তিত্ব রয়েছে। এবং প্লেয়াররা একটা পর্যায়ে নাকি আমি যতটুকু পড়েছি যে একটা পর্যায়ে মানে রুমে একা ঘুমাতো না, ওদের মধ্যে একটা ভয় কাজ করতো কারণ ক্রাইস্ট চার্চে 3-4 বছর আগে একটা বড় ধরনের ভূমিকম্প হয়ে গেছে এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো নিউজিল্যান্ড মধ্যে ওই ক্রাইস্ট চার্চ বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং কথিত আছে যে বিভিন্ন ভাবে হয়তো কাউকে কবরও দেওয়া যায়নি, এরকম অবস্থায় মাটি চাপা পড়ে গেছে। তো এই থেকেই না ছড়িয়ে যায় যে এই হোটেলে নাকি অনেক সময় অশরীরী কোনো কিছু ঘুরে বেড়াতে দেখা যায়, একা চলাফেরা করতে নিষেধ করা হয়। খেলোয়াড়রা কোনো না কোনো ভাবে এটা জেনেছিল এবং তাদের মাঝে এই ভয়টা কাজ করত। তো যাই হোক, আমরা সেই দিকে বাড়তে চাই না, এবার আমরা আমাদের ঘটনার দিকে আসতে চাই। আমাদের যে আজকে দুজন অতিথি রয়েছে তাদের ঘটনা জানতে চাই এবং সেই সাথে এই বাড়িতে কেন আপনাদেরকে নিয়ে এসছি আপনাদেরকে বলতে চাই এবং রেডিওর মাধ্যমে হাজার হাজার যারা লিসনার রয়েছে তাদেরকে এই বাড়িতে আমি ইনভাইট করতে চাই রেডিওর থ্রুতে। তো চলুন আজকে আমরা মূল জার্নিটা স্টার্ট করি এবং চাকি দিয়ে স্টার্ট করব। শুরুতেই বরাবরের মতো তার পরিচয়টা একটু তার কাছ থেকে আমি জেনে নিতে চাই। নাম কি আপনার?
নাম ইমরান আহমেদ, বাড্ডা থেকে আসছি।
বাড্ডায় থাকেন আপনি? ওকে ইমরান ভাই, আমরা এবার আর সময় নষ্ট না করি, আমরা এবার ঘটনার দিকেই যাই যে আপনি শেয়ার করতে চান আমাদের সাথে।
আমার তো আমার পার্সোনালি কোনো এক্সপিরিয়েন্স এভাবে নাই, ফ্রেন্ডের সাথে একটা ঘটেছে একটা বলতে আসছি, তো ওটা দিয়ে আমি ফার্স্ট টাইম শুরু করি।
ওকে,
আমার ফ্রেন্ড ও একটা বাসায় 6-7 মাস থাকে, যখন ছেড়ে দেয় বাসাটা একটা বাসায়, এটা হচ্ছে নতুন বাজার দিকে,
নতুন বাজার দিকে,
পরে একটা বাসায় যেটা উঠে সেই বাসাটা হচ্ছে একটা কবরস্থানের সাথে বিল্ডিংটা, ওনার যে ফ্ল্যাটের 2টা রুম, তো লাস্টের যে রুমটা ওটাতে হচ্ছে একদম কবরস্থানের সাইডে পড়ে আর কি। তো ওখানে একটা নিম গাছ আছে, ওই নিম গাছটা ডালাপালা গুলা একদম ওনার জানালা দিয়ে ভিতরে ঢুকে যায় আর কি। ওই রুমটা মোটামুটি একটু ফাঁকা থাকে, তো সে একটু আল্লাহর নাম বা দোয়া কালাম এগুলা আয়াতুল কুরসি এগুলা সে ঘরে টানানো অবস্থায় পবিত্র টাইপের রাখে আর কি,
যেহেতু দোয়া দরুদ লেখা আছে সেই জন্য একটু পরিষ্কার রাখে।
আর সে ওই রুমে জাস্ট একটা ওয়ার্ড্রোব রাখা আছে আর কিছু না, ওই রুমটা মোটামুটি ফাঁকা থাকে, মাঝে মধ্যে সে যায়।
ফ্যামিলি মেম্বার কয়জন?
তার হাজবেন্ড ওয়াইফ থাকে,
মাত্র দুজনই ফ্যামিলি মেম্বার,
দুজন থাকে কিন্তু উনি একাই কিন্তু পার্মানেন্টলি স্টে করে, ওনার হাজবেন্ড একটু বাইরে থাকে বিজনেস এর কাজে। এরকম সিমটম দেখে যে সে ঘরটা ঝাড়ু দিল হঠাৎ করে, তার কানে কি যেন একটা বলতেছি কি মানে হয়তো বা একটা পিছন থেকে একজন মহিলা সাউন্ড
কমেন্টস করছে যে
ঝাড়ু দিবে, কিন্তু তার আগে বলে দিচ্ছে এখন ঝাড়ু দিবে সে, ঠিক আছে দেখ দেখ কিভাবে ঝাড়ু দেয়। অনেকজন লোকের কোলাহল যে একজন আরেকজনকে দেখাচ্ছে এইভাবে, একটা পুরুষ ও একজন মহিলা, আবার
যেকোনো
সময় আর কি সাউন্ড পাইতে পাইতে উনি একটা সময় বলতেছি কি যে উপরে তো বাড়ি রুম, ওনার আবার নাকি সিসি ক্যামেরা লাগানো আছে কিনা এরকম একটা জাস্ট মিন করলো যে এরকম হইতে পারে সিসি ক্যামেরা।
আচ্ছা, মানে ভয় পাচ্ছে যে কোনো গোপন ক্যামেরা ঘরের মধ্যে লাগানো কিনা।
এক জায়গায় হইতে পারে, একটা রুমে গোপন ক্যামেরা হইতে পারে, বাট এই রান্নাঘরে তো লাগানো থাকে না। তো সে যেখানে যায় সেখানেই আজকে রান্না করলো, কি মাছ দিল, কয়টা মাছ দিল, সেগুলা মানে কানের কাছে বকবকানি শুরু করে দেয়। সে মেন্টালি একটু প্রেশার ক্রিয়েট করে। তো সে একটা ঘরের ভিতরে মানে মানে কারেন্টের সুইচ পর্যন্ত ওগুলাতে লাল কস্টিপ লাগায় দেয়। আবার যেদিকে যেদিকে সন্দেহ হয় ওনার সেখানেই আর কি উনি কস্টিপ পুরা ঘর ভরে রাখে আর কি। তার হাজবেন্ডকে বলে এরকম যে এরকম এরকম প্রবলেম হচ্ছে। উনি মাঝখানে একবারে ডিরেক্ট বলে যে বাড়িওয়ালা এক মহিলা আছে, সে মনে হয় এই কাজগুলা করতেছে। তো অনেক চিলাচিলি করে ঘরের মধ্যে।
হাজবেন্ড কি কোনো কিছু ফিল করে?
না না, কেউ ওরকম, আরো একজন গেছে ওখানে, হ্যাঁ এই ব্যাপারটা শুনে, কিন্তু সেই মানে আর কেউ না। তো হাজবেন্ড ব্যাপারটা প্রথম বুঝতে পারে নাই যে আসলে এটা কি। পরে এরকম কন্টিনিউ হইতে থাকে হইতে থাকে। দুই তিন দিন পর একটু মাঝে মধ্যে আতরে স্মেল পায় আর কি, যে কোনো রুমে, পুরো রুমে, কিন্তু অন্য কেউ পায় না। টয়লেটে গেল গোসল করতে, বলে কি যে ওরে বিয়ে করবো, এইরকম টাইপের কথা বলে। ভয়ে গোসলও করতে যায় না এখন, মানে নাও খাওয়া পুরো বন্ধ। এখন শুধু টেনশন মাথার মধ্যে যে এটা কি, কানে বাজে, আবার আতরে স্মেল পাই। তো একটা সময় সে মানে ঘুমাবে রাতে, হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তখন ওনার হাজবেন্ড ছিল সাথে। এইভাবে ফিলিংসটা হয় যে এখন নিঃশ্বাস এই বন্ধ হয়ে যাবে, সে যদি এখন না উঠতে তাহলে সে মারা যেত নিঃশ্বাস বন্ধ হয়ে, এরকম অবস্থা। এই ভয়ে আর ঘুমায় না। তো কন্টিনিউ এইভাবে চলতে থাকে। এখন কি করবে, তাদের দেশের বাড়িতে নিয়ে যায়। তার আম্মা আবার এই টাইপের কিছু একটা মানে জিন টাইপের এগুলো হয়তো আসন ঘর তাদের সাথেই, তার আম্মা পানি পড়া দেয়, তার আসন ঘরের পানি পড়া দেয়।
এর আগে কি কোনো ডাক্তারের কাছে যায়নি?
না, কোনো ডাক্তারের কাছে যায়নি।
আচ্ছা, ওকে।
ওখানে গেলে হয়তো বা 10 মিনিট ছিল যে কানে শুনে না, আবার শুরু হয়ে গেছে। আবার একজন বলে ওরে মেরে ফেল, আবার আরেকজন বলে থাক থাক, কি দরকার থাক। সে অনেক ভীত হয়ে যায় কি অনেক। তারপরের দিন তাদের গ্রামে আরেকটা নাম করা একজনই আছে যে একসময় অনেক বিখ্যাত ছিল, হয়তো বা মানুষে বলে যে এখন তার পাওয়ার টাই ভাবে নাই। তারপরে যায়, পরে সে বললো কি যে কেউ ক্ষতি করে নাই, তা জিনের দুষ্ট জিন বা এই টাইপের কিছু বললো, তেল পড়া টাইপের এরকম কিছু আইটেম দিল। সপ্তাহখানিক ইউজ করার পরে দেখে যে কোন রকম মানে ইয়ে হয় না, হয়তো বা যার কাছে যায় একদিন একটু ভালো থাকে, তারপরে আবার সেম। এরকম 3-4 জন দেখানো হইলো, কিছু হয় না। পরে অনেক দূরে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, সেখানে একটা হুজুর আছে, সে বলতেছে যে আমি 18 বছর ধরে জিন ছাড়াই। পরে উনি একটা মহিলাকে ডাক দিল, বৃদ্ধ মহিলা, ওনার উপরে বস করে মানে ওনার মাধ্যমে জিনটা আনে। ওই সময় আমি গেছিলাম, ওর হাজবেন্ডও ছিল, তো সবার সামনে জিন আনলো, সালাম দিল হুজুরে, বলছে কেমন আছেন, বলছে ভালো আছি, বলছে যে এই যে আমার পাশে যে এই যে মেয়েটা বসে আছে এর প্রবলেমটা কি একটু দেখেন তো। ওই মহিলা, বৃদ্ধ মহিলা বলতেছে এর আশেপাশে 5টা আছে, এরা কারা, এর কাছে কেন, বলতেছে কি যে দেখে না শুনে। এই কথাটা আমার ঠিক লাগছে যে ও তো দেখে না কিছু, শুনে, ওদের শুনে। এর নাম কি, পরে হিন্দু টাইপের কয়েকটা নাম বললো, পরে বলতেছে যে এদেরকে বন্দী করো। পরে বলছে আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত শেষ। হুজুর বলতেছে ঠিক আছে, বন্দী করে ফেলছি, এখন কোনো সমস্যা নাই, আর এগুলা এগুলা কিছু দিল। তারপরে নদীর পানি 2 বোতল এগুলো নিয়ে আসতে বলছিল,
মানে বিভিন্ন জিনিস
এগুলা দিয়ে। পরে এগুলা ওনার কাছ থেকে যখন আমরা ব্যাক করি তখন কানে কিছু শোনা যায় না, হয়তোবা ঢাকায় আসার ওই থেকে একটু ভালো ছিল। তারপর আবার সিম, আগে যে শরীরে মাথা ধরে রাখতো, শরীর অনেক ভার করে রাখতো বা নিঃশ্বাস বন্ধ করে রাখতো, এরকম টাইপের একটু কম হয়, কিন্তু কানের সাউন্ডটা ননস্টপ। তারপর এইভাবেই চলতে থাকে, এটা সাথেই চলতে হবে, এরকম একটা জিনিসটা মানায় নেয় আর কি। কিছু তো করার নেই, অনেকই তো দেখানো হইলো। 1 মাস পার হয়ে গেছে, তারপর সে বাসায় একা থাকতে পারে না। তার হাজবেন্ড এরকম যে তারে রাইখা মানে নিচে যে যাবে, নিচে যাইতে পারে না, সে একা থাকতেই পারে না, এত ভয় পায় সে থাকতেই পারে না। তো এই পরিস্থিতিতে তার মামার ফোন দেওয়া হয়, বলতেছে তুমি ওর বাড়ি নিয়ে আসো, আমি দেখতেছি। পরে তার মামার বাড়ি নিয়ে গেছে, তার মামা একটা কবিতা দেখেছে। তো উনি আবার কি করলো, ওই যে হুজুরের তাবিজটা দিল কিছুটা ভালো ছিল, ওই হুজুরের তাবিজটা বলছে যে এটা ফালায় দাও, এটা ফালায় সে একটা সুতা দিছে, আর বলছে যে এই মাছ খাবা সেই মাছ খাবা,
ওনার
নিয়ম কারণ, ওনার যে নিয়ম কারণ। এটার পরে ভালো তো হইলই না, আর উল্টা আগের মতো ওই হুজুরের তাবিজটা ফালায় আগের মতো আবার শুরু করছে। পরে আবার কি হয়েছে, ঢাকায় যেহেতু থাকে, একদিন অবস্থা খুবই খারাপ, পুরা রাস্তায় বের হয়ে গেছে। তার হাজবেন্ড আবার ওই সময় একটু বাইরে গেছে, আমার 2টা ছোট ভাই ছিল, ওরা পাশে দাঁড়া ছিল। ওরা আমার বললো যে আপনি একটু তাড়াতাড়ি আহেন, সে বাসাতে নাইমে গেছে, ওখানে বাসার নিচে দাঁড়ান টাড়ান সবাই দাঁড়ানো, এটা জানতো। সে তাড়াতাড়ি যে মসজিদ, বাসার পাশে মসজিদ ছিল, মেয়ে মানুষ তার মসজিদ ঢুকতে পারে না, মসজিদ গেটে যায় দাঁড়া আছে, অনেক কান্নাকাটি করতেছে। তো ওখানে যায় কিছুক্ষণ একটু ভালো ছিল, মসজিদের কাছে যতক্ষণ ছিল ততক্ষণ ভালো ছিল, মানে তার এরকম ফিলিংস হয় যে এই মনে হয় মেরে ফেলবো আর কি, গলা টিপে মানে দম টম বন্ধ হয়ে যায় এরকম, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, কষ্ট হয়, মানে সে আগে থেকেই তো একটু ভীতু টাইপের, আবার সাউন্ড হয় যে মেরে ফেলবে মেরে ফেলবে, এই জন্য আর কি একটু বেশি ভয়। তারপরে তখন রাত 8টার মতো বাজে, তো আমার এক হুজুর ছিল পরিচিত নর্দায়, পরে ওনার কাছে নিয়ে গেছি। উনি বলতেছে কি ঠিক আছে নামটা বলে যাও, উনি রাতে দেখবে। পরে উনি একটু পানি দিছে আর দুইটা খেজুর দিছে। তো কানটা কিন্তু নন স্টপ, যতই ট্রিটমেন্ট চলুক কানের কমেন্টটা কিন্তু নন স্টপ চলতে থাকে, ভয়েসটা কিন্তু আসে। তারপরে ওই হুজুরের কাছে পরবর্তীতে গেলাম, পরে বলতেছে এক একজন এক একটা বলতেছে, কেউ বলতেছে যে ব্ল্যাক ম্যাজিক করছে, কেউ বলতেছে যে দুষ্ট জিন জাস্ট নজর দিছে, কেউ ক্ষতি করছে। ও বলতেছে কি আপনি কিছু দান করেন এতিমখানায়, ঠিক আছে এতিমখানায় দান করবো এটা ব্যাপার না, তার থেকে কিছু ওষুধ নেওয়ার কথা বলছে। ঠিক আছে ওইগুলা নেওয়া হয়েছে, যাই হোক দেওয়া হয়েছে, কিন্তু কানের ওইটা নন স্টপ চলতে আছে। তারপরে ওই কবরস্থানে ওই বাসাটা কিন্তু ছেড়ে দিছে ওই হুজুর বলার ইতে, তারপরে নতুন একটা বাসা উঠছে
ওই বাসাতেও কি ঝামেলা হচ্ছে?
হ্যাঁ, এমনি বাসার কোন রকম সিমটম নাই যে কোনো আওয়াজ বা এটা সেটা পড়া। কবিরাজ দেখানোর জন্য গাড়িতে যায় না, তখন বলতেছে আমার পাশেপাশে, মানে সে ফিল করতেছে তার পাশেপাশে আসতেছে। তারপরে ওই দারোয়ানের ওই ওনাদের যেখানে থাকে নতুন বাসা, সেখানে পাঁচতলায় ওনারা থাকে, ছয়তলায় পাঁচতলায় হচ্ছে একটা মহিলা সেম, মানে সে আবার একটা এক্সিডেন্টে তার কিছু সিমটম হয়, তো সেও এরকম কিছু এমনি জাস্ট দেখতে পায় অনেক কিছু। তো দুই বছর ধরে তো তার একজন ট্রিটমেন্ট করতে কবিরাজ আসছে, তো সে ভালো হয়েছে আর কি। তো তারে ওই দিন রাতেই আসতে বলছিল, কিন্তু সেই কবিরাজ বলছে কি যে আমি পারবো না, কারণ আমি এক কাজ যাইসা দুই কাজ করি না। পরে দারোয়ান বলতেছে কি ঠিক আছে আমার সাথে চলেন এক জায়গায়, উনি দোকান করে, ওখানে যাওয়াতে রিকোয়েস্ট টিকোয়েস্ট করাতে সে রাজি হয়েছে। মানে সে অনেক কিছু বলছে আগে যে যেটা মানে ওনার জানার কথা না, বলছে যে তুমি তো অনেক বড় একটা ভুল করছো, অনেক বড় পাপ করছো, তুমি আল্লাহর কাছে এটার জন্য ক্ষমা চাও, কোরআন শরীফ শিখো, আর কিছু নিয়ম কানুন দিছে শোয়ার আগে পড়তে, আর একটা পানি পড়া দিছে ওইটা খাইতে বলছে, আর পানি পড়ায় কিছুটা ভালো ছিল কিন্তু কানের ওইটা এখন নন স্টপ চলতেছে।
মানে ফাইনালি বর্তমানে কি সিচুয়েশন?
বর্তমানে সিচুয়েশন মানে আগে তো মানে নিঃশ্বাস বন্ধ করে ভালো তো ঘুমাইতে পারতো না, প্লাস কোথাও ভয় পাইতো,
আগের চেয়ে একটু বেটার,
এখন অনেকটাই বেটার, মানে স্বাভাবিক নর্মালি চলতেছে এখন, কিন্তু কানের
ওনার কানের যে বিষয়টা বলা হয়েছিল যে এটা নিয়ে একবার হলেও ওনাদের ডাক্তারের শরণাপন্ন হওয়ার দরকার ছিল, তো বা এরকম একটা কেস মানে আমরা পেয়েছিলাম। রেজা ভাইকে তো চেনেন সবাই, ঠিক 12টার পরেই কিন্তু রেজা ভাইও হাজির হয়ে যাবে। তো রেজা ভাই আর আমি কোন একজন মানুষের সাথে দেখা হয়েছিল, উনি এরকম একটা কথা বলেছিল যে ওনার কানে এরকম উনি শুনতে পায় কোনো কিছু, চিন্তা করছিল যে প্যারানর্মাল কোনো কিছু হয়তো বা ওনাদের কানে কানে কিছু বলছে, কিন্তু ওটা পরবর্তীতে রেজা ভাই বা ডাক্তার দেখানো দরকার এটার জন্য, আসলে প্যারানর্মাল কোনো কিছু না, যদি ডাক্তার দেখাতো তাহলে হয়তো এতদিনে ভালো হয়ে যেতে পারত। সো আমার মনে হয় এই কেসটাতেও একবার হলো ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এই জিনিসটা নিয়ে। সো আমরা জানি না আসলে কি ছিল ওনার, কোনো মানসিক কোনো ঝামেলা ছিল কিনা, উনি যেহেতু একা থাকতো সারাদিন বাসায় তো সেক্ষেত্রে হতে পারে যে ওনার বিষয়টা মেন্টাল কোনো ডিসঅর্ডারও হতে পারে, বাট ফাইনালি উনি এখন সুস্থ রয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো আমরা যতটুকু শুনেছি আপনার কাছে আরো কিছু ঘটনা হয়তো বা আছে এই ধরনের, দু একটা এক্সপিরিয়েন্স আমরা একটু শুনতে চাই আপনার কাছে।
আমি আমার দাদির কাছ থেকে শোনা, এটা ছোটবেলায় তখন আমরা একসাথেই থাকতাম দাদির বাড়িতে, তো মেহমান আসতে আসতে রাত হয়ে যায় সন্ধ্যা হয়ে যায়, তো তখন ওনাদের খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করার জন্য মানে এক একজনের এক একটা কাজ দিয়ে দেয়। দাদি চাল ধুইতে আমাদের সামনে পুকুর ছিল, পুকুর ঘাটে চাল ধুইতে যায়। তো গ্রামে তো আর আমাদের ওখানে এখন ইলেকট্রিসিটি নাই, দাদি একটা কুপি টাইপ নিয়ে চাল ধুইতে যায় পুকুর ঘাটে। আমাদের বাড়ি ঢুকতে হলে বিল, বিল থেকে পুকুর, পুকুরের পার দিয়ে আমাদের আমাদের বাড়িতে ঢুকতে হয়। তো দাদি দক্ষিণ দিকে মুখ করে সে চাল ধুচ্ছে, হঠাৎ করে দাদির চোখ যায় যে দক্ষিণ দিকে ওখানে একটা অনেক বড় একটা বাদাম গাছ, মানে কাঠ বাদাম যেটাকে বলে, হঠাৎ করে সে দেখতেছে যে কি যেন একটা গাছের উপরে বসা, অনেক বড় ছায়া টাইপের বসা। তো দাদি এটাকে কেয়ার করে নেয়, আবার তাকাইলো তো তখন দেখে যে ওইটা আর নাই, তখন একটা কালো কি যেন একটা শ্যাডো টাইপের গাছ থেকে নিচে নামতেছে দেখতেছে। তো তখনও দাদি অতটাই করে নেই, লাস্টে যখন উঠবে তখন আবার তাকাইলো, তখন দেখে যে বানর টাইপের কিন্তু অনেক বড় আকৃতি উল্টা দিকে নামতেছে, মানে পা উপরে নিচে মাথা ওইভাবে নামতেছে। তো দাদির দিকে হঠাৎ করে তাকাইলো, অনেক বিকট ভাবে একটা হাসি দিল। দাদি তো তাড়াতাড়ি কুপিটা নিয়ে চলে আসলো, ঘরে ঢুকবে তখন একবার তাকাইলো পিছনে, তখন দেখে ওইটা অলরেডি পুকুর পার দিয়ে দাদির ঘরের কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি অলরেডি চলে আসছে। তখন দাদি তাড়াতাড়ি ঘরে ঢুকে গেছে, পরে এটা সবার সাথে শেয়ার করলো যে এরকম এরকম দেখছে। ঠিক আছে দাদির আর কি, আমার দাদা আবার তো দোয়া কালাম পরে ই করছে, ওই পর্যন্তই এই কাহিনী দেখা নিঃশেষ, তারপরে আর ওরকম কিছু। একটা ছোট ঘটনা আছে এই মানে আমাদের বাড়ির রিলেটেডই, যখন নদীর কাছে আসে তখন এই ঘটনাটা হয়। পুকুরটা ভেঙে ফেলে নদীতে, পুকুরটার পাশে একটা গাছ ছিল হিজল গাছ, দাদি আমার আঙ্কেল আসতেছিল তো আগায় নিতে আসলো, গাছে কুপি লয়ে সামনে আগাইলো। পুকুর পাড়ে যখন গেল নদীর কাছাকাছি, তখন আমার দাদি দেখতেছে যে হিজল গাছ থেকে লাভ দিয়া পুকুরে পড়তেছে, ছোট ছোট ছেলে মেয়ে পুকুরে পড়তেছে। রাতের বেলা দাদি আরো সামনে গেল, দেখতে যে এত রাতে কারা, আর আমাদের এই আশেপাশে তো আর কোনো বাড়ি নাই, সামনে তো নদী। তখন কাছে যাইতে যাইতে দাদি দেখতেছে যে ছেলে মেয়েগুলা ই করতেছে, ওদের কোনো মাথা নাই, ওরা জাস্ট মাথাবিহীন তিন চারজন একসাথে লাভ দেয়। পরে দাদি বুঝছে বাড়ি বাংলে টাংলা এরকম, নদীর যেহেতু কাছে এরকম হবে, তো দাদি ব্যাপারটা ইগনোর করে আঙ্কেলের ওদিকে যায় আগে আনতে। যখন আঙ্কেলটা পায়, তখন আঙ্কেল সহ আবার যখন আসে ওই সেম মানে ওই প্লেসটা দিয়ে যখন ক্রস কর, তখন সে একটা সাউন্ড শুনতে পায়, ঘুঙায় ঘুঙায় কাঁদতেছে।
দুজনেই শুনতে পাচ্ছে?
হ্যাঁ, দুজনেই শুনতে পাচ্ছে, মনে হয় অনেক কষ্ট আর কি, ঠিক আছে, এরকম কান্নাকাটি করতেছে। আঙ্কেলের কাছে লাইট ছিল, সে লাইট মেরে দেখতেছে কোথাও কিছু পায় না, কিন্তু শব্দটা আসতেছে সেই গাছের তলা থেকে। দাদি বলতেছে চল আমি বাসায় চল, তিন চার পা আগাইলো, তখন আবার ডাক দিল আমাকে নিয়ে যাও, তোমরা কষ্টে আছে, ঠিক আছে, আমার এখানে ফালা রাখছে, আমাদের ওখানে বাড়ি, আমার হাজবেন্ড আমাকে ফালা রাখছে। এইভাবে কি করলো, আমার আঙ্কেল বলতেছে কি দেখি আর একটু দেখি, তুমি দাঁড়াও আম্মা দাঁড়াও আমি একটু দেখি। পরে পিছনে লাইট মারলো, লাইট মারা দেখতেছে যে মানে সাজগোজ করে একজন মহিলা বসে আছে, ঘোমটাটা জাস্ট টানা ওই গাছের তলা দিয়ে। তো তখন বলতেছে আম্মা এই তো মানুষই, চলো অন্য কিছু না। পরে বলতেছে যে কি হয়েছে তোমার, কোন কোন জায়গায় থাকো বা কিভাবে, এগুলা ডিটেলস জানতে চাইলো। পরে বলতেছে যে আমাকে কিভাবে ভালো লাগছে, তোমার নিয়ে যাও আমাকে। আমার আঙ্কেল এক সময় ডিসাইড করে যে ওনার একদম কাছাকাছি যায় ওনাকে নিয়ে আসবে, তখনই কথাবার্তায় সাউন্ডটা আমার দাদায় পায়। তো দাদায় বারান্দায় ছিল, তখন বলতেছে যে ওরা মাঝখানে কেন দাঁড়ায় আছে, আসে না কেন দিকে, সে দেখছে যে আলোটা মানে আসতেছে। তো আমার দাদা আবার বলতেছে সামনে আগাইলো, দেখি ওরা কি করে এখানে। পরে আমার দাদা ওই সময় বের হইয়া আমার দাদি বলতেছে কি হয়েছে, বলতেছে দেখো ও কি করতেছে, একটা মহিলা ওখানে নাকি, কি মহিলা, কোন মহিলা, যোগ এখানে কোন মহিলা আসবে কিভাবে। দাদা বুঝছে, আমার দাদা অনেক কিছু জানে, তো সে বুঝছে যে এখানে কি হইতে পারে।
উনি যখন গেছে আপনার দাদা, ওই মহিলা তো ছিল না,
না ওখানে দাদা দেখে নাই।
আচ্ছা,
হ্যাঁ, দাদার যখন হাত ধরে আনতেছে তখন আঙ্কেল দেখতেছে যে মহিলারা কিন্তু ওনাকে ই করতেছে,
ইন্ডিকেট করতেছে যে করুন ভাবে ডাকছে।
দাদিকে ক্রস করা মানে আঙ্কেল সামনে চলে আসছে, পরে দাদা কিছু দেখে না, আর দাদা তো যেহেতু জানতো, দাদা সবার
বুঝতে পেরেছে যে উনি আসলে বিষয়গুলোতে কোনো প্রবলেম আছে।
হ্যাঁ, তো তারপর বাসায় নিয়ে আসছে, এখন দেখি যে আমার আঙ্কেল একটু কেমন যেন পাগলামি করে, মানে সেই যে মহিলাটার রাইখা আসছে সে চাইছে যে ওখানে যাবে তার কি বিপদ বা কি এগুলা, মানে সে দেখবে
এটা জানার খুব
আগ্রহ, বা একটা মানুষ এইভাবে বিপদে, তো সে অনেক মন খারাপ করে পাগলামি শুরু করে দেয় যে আমি ওখানে যাব। তো আমার দাদা ওই সময় কি যেন একটা বসে আসন টাইপের পানি পরা দেয়, পানি পরাটা আমার আঙ্কেলের চোখে ছিটানো হয়, তারপর কিছু খাওয়ায়। তো তখন আমার আঙ্কেল ঠিক আছে ভালো। এক সপ্তাহ পরে সে আবার, আমাদের দরজাটা ছিল পুরোনো বাড়ির দরজা ছিল অনেক বড়, বাগানের মধ্যে দিয়ে মানে টিপা একটা গলির মতো কিন্তু অনেক বড়, আমার আঙ্কেল ওখান দিয়ে আসতেছে। দরজার মাঝামাঝি একটা মাদার গাছ ছিল, মানে কাটাওয়ালা যে গাছটা, তো ওখানে বাঁকা হইয়া পরদি করছে, মানে গাছটা দেখতে একটু অদ্ভুত লাগে আর কি, আর অনেক পুরোনো আমলের গাছ। ওখান দিয়ে যখন যাবে তখনই মানে উপর দেখতেছে যে সেই
বিরতির সময় হয়ে গেল, চার মিনিটের ছোট্ট একটা বিরতির। তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান ফোন করবেন আমাদেরকে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। যারা শুধু স্টোরি বলতে চান, ভৌতিক গল্পগুলো বলতে চান, তারা ফোন করে অবশ্যই কি ধরনের ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সেটা ছোট্ট করে হলেও একটু বলবেন। প্রিয় শ্রোতা, চার মিনিট পরে আমি আবারও ফিরছি। আরজে কিবরিয়া আছে আপনার সাথে, ডর শুনছেন আপনি 125তম পর্বে। ইমরান এবং হাফিজের জীবনের ভৌতিক ঘটনা এখানে তুলে ধরা হচ্ছে। ডরের একটি বিশেষ রেসিপি আছে, আমরা বলি ডর মানে ভয়, এবং এই ভয় পাওয়ার জন্যে এক ধরনের পরিবেশের প্রয়োজন হয়। আপনি দেখবেন যত হন্টেড মুভি হয়েছে সবগুলোতেই রাতের আধিক্য অনেক বেশি, অর্থাৎ পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি একটি নীরব জায়গায় বাস করুন, এবং আপনার ঘরের মধ্যে অবস্থান হলে জানালাটা হালকা করে খোলা রাখুন, বাতিটি নিভিয়ে দিন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিন্ত করুন, এরপর শুনতে থাকুন ডর। দেখুন সত্যি সত্যি ব্যাপারটি এটি কিনা যেটা আমরা বলি ডর মানে ভয়। আবারও ফিরছি ঠিক সেখানে যেখানটায় আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
ওখান দিয়ে যখন যাবে তখনই মানে উপর দেখতেছে যে সেই সেই মহিলাটাই ওই গাছের উপরে বসে আছে। এখন আঙ্কেলের নাম ধরে বলতেছে, এই রফি উপরে তাকা, আমি এখানে। আঙ্কেল উপরে তাকাইছে, বলতেছে যে আমার ধরে নামা, বলতেছে যে না আমি তোমাকে এখনই রেকর্ড পারবো না, তুমি এখান থেকে যাও। তাড়াতাড়ি হাঁটতেছে বাড়ির দিকে। যখন আমাদের ওই যে জলগাছটা ওখানটাতে যখন ক্রস করবে তখনই আইসা বড় একটা ছায়ার ই ধরল, যেটা এক পা হচ্ছে পুকুরের এই সেটে আর এক পা হচ্ছে আমাদের বাগান থেকে বসতে, মানে পুরো ব্লক করে ফেলছে রাস্তাটা। এখন সে যেতে পারে না, বলতেছে কি যে আমাকে নিয়ে যাবি না, তুই আজকে বাসায় যেতে পারবি না, থাকলে আমার সাথে থাকতে হবে, আমাকে নিয়ে যেতে হবে। আর একটা পার্ট হয় কুকুরের অবয়ব করে কামড় দিতে আসে, আঙ্কেলও লাথি মারে, লাথি মারে, এরকম অনেক রকম ই হইল অনেকক্ষণ। তো পাশে একটা ডোবা টাইপের ছিল আমাদের, ওই ডোবায় আঙ্কেল মানে পড়ে যায়। তো উনি অনেক লড়ছে আর কি ওর সাথে, কুকুরের সাথে অনেক লড়ছে। তো একটা সময় ওনার পুরা কাদায় উনি মানে গলা সমান অলরেডি ভিতরে চলে গেছে। তারপর তো আমার আঙ্কেল বলতেছে যে আমি তো এখন বাঁচবো না, অনেক জোরে চিল্লাইতে শুরু করছে। তখন আমার দাদি কিন্তু এই ব্যাপারটা নোটিস করছে যে এখানে শব্দ হচ্ছে, আর ভয়েসটা আমার আঙ্কেলেরই। দাদি সবার ডাক দিছে, সবাই মিলা জায়গা দেখতেছে যে মানে ডোবার ভিতরে পড়ে আছে আমার আঙ্কেল। পরে ওখান থেকে টাইনে ই করা গোসল টোসল করে পরে একটা মকতব টাইপের ছিল ওখানে, হুজুরে ডাকলো, পরে ওই হুজুরে মানে কিছু পানি পড়া দিল। তারপর থেকে আর ওরকম কিছু ঝামেলা হয় না, আর নদীটা তো ভেঙে যায়, বাড়ি চেঞ্জ করে ফেলে, তখন আর
চলে ওখান থেকে। হ্যাঁ আসলে এরকম হয় অনেক সময়, মানে আমরা জানি যে এইগুলা সাধারণত জিনের যেহেতু অস্তিত্ব আছে, ধর্ম অনুযায়ী যদি চিন্তা করা হয় খারাপ জিনও রয়েছে। আমরা আসলে জানি না বিষয়টা কি ছিল, কিন্তু মনে হচ্ছে যতটুকু শুনলাম আপনার কাছ থেকে, যেহেতু আপনার দাদা অনেক কিছু জানতো এই বিষয় সম্পর্কে, হয়তো আগে থেকে অ্যাওয়ার্ড ছিল বলেই ওনার পক্ষে মানে সেখান থেকে রিকভার করা সম্ভব হয়েছে। সো এই ছিল হচ্ছে আপনার নিজের না, মানে আপনার আশেপাশের মানুষজনের সাথে ঘটে যাওয়া এক্সপিরিয়েন্স গুলো। সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন। সেজন্য ডরের জার্নি চলছে এবং আমরা তো এর মধ্যে কিছু ঘটনা আমরা শুনে নিলাম, একজনের এক্সপিরিয়েন্স জানা হয়ে গেল। এবার পরবর্তী অতিথি যিনি আছে আমরা তার কাছে যাই এবং তার কিছু এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো আমরা শুনি সবাই একসাথে। একটু পরিচয়টা জেনে নিই, কি নাম আপনার?
হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম।
থাকেন কোথায় আপনি?
আমি উত্তরাতে থাকি।
উত্তরাতে কি করেন বেসিক্যালি?
বেসিক্যালি আমি বাইরে থাকি,
দেশের বাইরে
থাকি, ওমানে থাকি, ছুটিতে আসছে।
ওকে, ঘটনাগুলোতে যাওয়ার আগে একটা আমার একটু কিউরিয়াসিটি থেকে আমি একটু জেনে নিতে চাই যে ওমানে কি আপনার সাথে কোন ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স আছে কি, বা ওমানে আপনার জানা মতে ওমানে কোন ধরনের কোন ঘটনা?
ওমানে আমার জানা মতে আমি তাদের সাথে মানে তেমন মেলামেশা ছিল না, বাট আমার যে দেশের যে রিলেটেড গুলো ঘটনা সেখানে ওমানে কিছু আমি ফিল করছি,
মানে এই জিনিসটা আপনার মনে হয় যে দেশ থেকে ওমানেও আপনাকে
তারা করছে।
ওকে, তাহলে আমরা ঘটনায় চলে যাই। আসলে কি ঘটনা?
আমার সব ঘটনা মাদ্রাসা রিলেটেড। আমি যখন মাদ্রাসাতে আমার 2004 তখন আমি লালমাটিয়ার একটা মাদ্রাসায় আমি এডমিট করা, যখন মক্তবে ছিলাম তখন আমি কিছু ফিল করিনি, বাট যখন নাজরানাতে আমি প্রথম ক্লাস হওয়ার পরে দ্বিতীয় একটা ধাপ আছে নাজরানা, তখন আমরা ফ্রেন্ডরা মিলে খুবই বৃহস্পতিবার দিন হুজুরা যখন চলে যেত তাদের বাসায় আমরা সবাই দুষ্টামি করতাম, ওই দিন রাতে কেউ ঘুমাইতাম না। তো একদিন হঠাৎ করে আমরা মাদ্রাসার মাঠে, বিরাট মাঠ ছিল, তিনজন ফ্রেন্ড ছিলাম, তখন ঘুরতেছি মসজিদের পাশে ছিল প্রিন্সিপালের কবর। তো প্রিন্সিপাল এক সাল আগেই প্রিন্সিপাল মারা গিয়েছিলেন। আমরা যখন মাঠের মধ্যে ঘুরি খেলি চিল্লাচিল্লি করি না, বাট হঠাৎ কোরআনের আওয়াজ শুনতে পাই আমরা তিনজনই, তখন আমাদের নিজের মধ্যে
তেলাওয়াত শুনতে পাই
শুনতে পেতাম আমি, ওই কবর থেকে আওয়াজ আসতো। তখন আমরা কৌতূহল নিয়ে ওইখানে গিয়েছিলাম, আমি তখন খুব ভয় পেতাম না, ওইখানের ছেলে ছিল দুইটা মাদ্রাসার আশেপাশের ইয়ে থাকতো। তো যখন গেছিলাম তখনই দেখি আস্তে আস্তে সাউন্ডটা কমে আসে, কোরআনের তেলাওয়াত
যতই কাছে যেতো
কমে আসে। তখন আমরা যখন গেটটা খুলে ঢুকি তখন দেখি বন্ধ হয়ে যায় আওয়াজ, তখন বের হই তখনই আবার মানে কোরআনের তেলাওয়াত। তখন আমরা আমাদের মধ্যে কি যেন একটা ভয় কাজ করে, তখন আমরা খুবই ভয় পেয়ে আমরা মাদ্রাসায় দৌড়া চারতলা আমরা উঠে হুজুরের কাছে শেয়ার করি, সে বলে যে আমাদের প্রিন্সিপালের সাথে নাকি জিনের ইয়া ছিল, মানে কথাবার্তা হয়, তো আমরা সেটা আমরা মেনে নিয়ে তখন আর আমরা আর ওইখানে আর যাই না রাত করে।
কোন ধরনের এমনি কারো কোনো প্রবলেম হয় না?
এমনিতে কোনো বেসিক্যালি প্রবলেম হয় নাই, বাট তারপরও শুনতে পেতাম আমরা।
তো এইটা দিয়ে আসলে আপনার অদ্ভুত জিনিসগুলো দেখা শুরু হয় আর কি। তো এরপরে তো নিশ্চয় আরো কিছু ঘটনা আপনার আছে, যে যতটুকু আমরা শুনেছি সেই ঘটনাগুলোর দিকে একটু যাই।
সেই ঘটনার মধ্যে আমি যখন ওইখান থেকে যখন গাজীপুরা এডমিট হই, সাতপাড়া তখন চলে, কেমন যেন লাগে, একা ওইখানে কাউকে চিনি না, গ্রাম অঞ্চল। তো একদিন খুব আমার জ্বর আসছিল, তখন আমি ওই যে মাদ্রাসার একটা স্টোর রুম আছে, বেডিং পত্র রাখা হয়, যারা মাদ্রাসা থেকে চলে যায় তাদের আলাদা একটা রুম থাকে, শিখ বা অসুখ হয় তারা ওইখানে রেস্ট নেয়, বা যদি বেশি পরিমাণ শিখ হয় তারা আবার বাসায় চলে যায়। আমি ওইখানে রেস্ট নিতেছিলাম, মানে আমার খুব জ্বর, তখন ওই রুমের পাশে ছিল বাজার, পিছন দিয়ে ছিল বাজার, বাজার থেকে একটা ছেলে আমাদের মাদ্রাসার ছেলে আমার সাথে পড়তো, তখন ওই ছেলেটা আসে বলতেছে যে রবিউল হুজুর কি আসে নাকি? আমি বলতেছি যে হ্যাঁ আসে, তো কি আমি তো তিন চার দিন ধরে আসি না, হুজুরে গেলে নাকি মারবে আমাকে। আমি বলছি হ্যাঁ মারতেই তো পারে, তো বলতেছে তুই একটু আসবি, পিছনে কথা আছে। আমি কিছু বলতাম তুই যা বলবি হুজুরকে। আমি বলতেছি যে না আমি আসবো না, আমার শরীরটা এমনিতেই খারাপ, আর জানালা দিয়ে কিভাবে যাবো আমি। কয় না তুই আস। ও আমাকে কয়েকবার রিকোয়েস্ট করার পরে আমি বলতেছি আচ্ছা দেখি। যখন আমি এই কথা বলে বের হয়েছি, দরজাটা খোলার সাথে সাথে দেখি ওর মতোই একটা ছেলে, বলতেছি কি রে ভাত খাবি না, বিকাল থেকে শুয়ে আসিস যে ভাত খাবি না। এটা দেখার পর আমি নিজেই খুব ভয় পেয়ে বাসায় চলে আসি, কিছুদিন বাসায় থাকার পর আবার চলে যাই। গাজীপুরা যখন পড়তাম তখন একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, তখন মাদ্রাসার যে অকেশনের যে ছুটিগুলো দেয় তখন ও বলতেছে ওদের বাড়ি যেতে, তখন আমি ওর সাথে ওদের বাড়ি গেলাম। তো জানতাম ও এক কবিরাজের সাথে ওর কিছু ইয়া আছে, কিছু আধ্যাত্মিক কিছু জানে ছেলেটা। তারপর আমার নিজের মধ্যে একটা কৌতূহল জাগছে যে ওর সাথে যাই কিছু শিখতে তো পারবো। তখন আমি গেলাম ওর সাথে, দুই দিন থাকার পরে তিন দিনের মাথায় ওর সাথে যখন আমি ঘুমাই, ওর রুম ছিল আবার বারান্দার মধ্যে, বারান্দার জানালা খুললেই দেখা যেত আপু আলগর একটা ডাব গাছ দেখা যেত। ও একদিন হঠাৎ করে আমাকে রেখে ও কিশোরগঞ্জ চলে যায়, তখন আমি মাঝরাতে উঠে দেখি যে ও আমার পাশে নেই। তখন আমার এমনিতেই খুব ভয় লাগতেছিল, তখন আমি জানালা খুলে জাহাঙ্গীর ভাই বইলা ডাকতেছি ছেলেটাকে, তখন ও শুনে না। পরে আমি বইসা রয়েছি, যখন দেখি গোয়ালগড়ের সাথে যে ডাব গাছটা ছিল ওটা থেকে একটা মেয়ে উল্টা দিক থেকে মাথা নিচে পা উপর দিয়ে নামতেছে, নামার পরে খুব সুন্দর ভাবে দাঁড়ায়ছে। এমনিতে খুব ভয় পাইতেছি যে কি দেখতেছি কি দেখতেছি। তো যে মেয়েটাকে দেখলাম গাছ থেকে নামলো, সে উল্টা দিকেই আমার দিকে হেঁটে আসতেছে,
মানে উল্টা পায়ে,
উল্টা পায়ে আমার দিকে হেঁটে আসতেছে। তখন আমার আরো প্রচন্ড খুব ভয় লাগতেছে ভিতর থেকে, ও দেখি আরো কাছে আসতেছে আমার। তখন আমি দৌড় দিয়ে ওই আমাদের যে তাকে খালা বলতাম, আমি বলতেছি খালা খালা উঠেন, তো বলতেছে যে কি হয়েছে কি হয়েছে। আমি বলতেছি খালা দরজা খুলেন, আমার খুব ভয় লাগতেছে। দরজা খোলার পরে বলতেছে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও আমি খুলতেছি। তখন খোলার পরে আমি বলতেছি যে খালা এই ব্যাপার, বলতেছে কয় এই ডাব গাছটা তো এমনিতেই ভালো না, এই ডাব গাছে কিছু নাকি আছে। তো আমি এটা শোনার পরে আমি ওইখানে আর ওই বারান্দা আর ঘুমানো হয়নি আমার, তো ভিতরেই ঘুমাতাম আমি। তারপরে আমি ওইখানে কিছুদিন ছিলাম, তারপরও এই ঘটনা হওয়ার তিন দিন পরে তখন আমি বাজার থেকে আসতেছিলাম, তো একাই এই মাগরিবের আজান দিবে দিবে তখন আসতেছি। আসার পরে একটা কালভার্টের কাছে যখন আসছি তখন হঠাৎ করে দেখি একটা লোক দেখা যায়। তো মানে
এর আগে কি কালভার্টে কোনো মানুষজন?
এর আগে আমি কালভার্টে কোনো লোক পাইনি, মানে দেখাই যায় না, পুরাই খালি ছিল, যে একজন আসবে দূর থেকে আমি যে দেখবো ওরকম কিছু ছিল না। বাট আমি হঠাৎ করে দেখি একটা লোক দেখা যায়। পরে আমি কাছে যখন যাই লোকটা আমাকে বলতেছে যে তুই এখানে আসছিস কিসের জন্য আমি জানি, বইলা রাখি যে ওইখানে গেছিলাম একটা ফ্রেন্ড এর চাচা, ওই আধ্যাত্মিক কিছু জানে, জাদু কিছু জানে,
কিছু জাদু টাদু জানে,
সেখানে গেছিলাম আমি জাদু শিখার জন্যই। বাট সে বলতেছে যে তুই এগুলো শিখতেছিস, তুই তো হেফজখানায় পড়স, তো মাদ্রাসায় পড়স, তুই এইগুলো কেন শিখতেছিস?
আপনি চিনতেন এই লোকটাকে আগে?
আমি আমি দেখি নাই, আমার ফার্স্ট দেখা। তো তখন সে বলতেছে যে যদি শিখস কাউকে কখনো ক্ষতি করবি না, আর যদি ক্ষতি করস তাহলে আমি তোর একটা কিছু করব, এরকম। যে সেখান থেকে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। সুমন ভাই এই জিনিসটা এখনো পর্যন্ত আমার সাথে আছে, বা আমি যদি এখনো কোনো ফল করি বা কিছু করি সে আমাকে স্বপ্ন দেখায়, এই জন্য আমি ভয়ে রাতে একা ঘুমাইতে পারি না, লাইট বন্ধ করেও ঘুমাইতে পারি না, খুবই ভয় পাই। তো ফিল করি মাঝে মধ্যে লোকটাকে, ফিল করি, আমি জানি না যে আমার মনের থেকে তৈরি হয় কিনা, বাট ওই লোকটাকে আমি ফিল করি যে পাশে এসে আমাকে বলতেছে যে তুই এই কাজটা করিস না, আর যদি করিস ভালো কাজ করিস।
মানে আপনি সবসময় কোনো কিছু করতে গেলেই মানে আপনার মনে হয় যে ওই লোকটা অবজার্ভ করতেছে আপনারে, মানে কি বলবো, বুঝতেই পারছেন যে বর্তমান পরিস্থিতি, রেডিওতে হয়তো বা অনেকে শুনে এটা বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু আমরা ওনার চোখে মুখের এক্সপ্রেশন দেখে বা আমরা আসলে রিস্ক নিতে চাচ্ছি না যে উনাকে আরো বেশি বলানোর জন্য, উনি যদিও আমাদেরকে আগ্রহ দেখিয়েছে বাট আমরা মনে হয় সেই রিস্কটা না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তাও এরকম একটা জায়গায়। সো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, আপনি যতটুকু সম্ভব হয়েছে মানে আপনার এই নার্ভাসনেস কে কাটিয়ে উঠে, আপনার ভয়কে কাটিয়ে উঠে আমাদের সাথে যতটুকু শেয়ার করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সো দুইজনের ঘটনাই আমরা শুনে ফেলেছি, এখন শুধু একটা ঘটনাই বাকি আছে আর সেই ঘটনা হচ্ছে ধানমন্ডির এই ভেঙে ফেলা বাড়িটি এবং নতুন তৈরি হতে যাওয়া বাড়িটি। আসলে নতুন তৈরি হতে যাওয়া বাড়িটির মধ্যে কোনো ধরনের কোনো ঘটনা ঘটবে কিনা আমরা কিন্তু এখনো জানি না, তবে যেটা ভেঙে ফেলা হয়েছে এবং অলমোস্ট ভেঙে ফেলা হয়েছে, কিছুদিনের মধ্যে পুরোটা ভেঙে যাবে, সেখানের ঘটনা যেটা ঘটে গেছে আমি সেই ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আরেকটা ছোট্ট ঘটনা আমি শেয়ার করতে চাই, যেটা আমার ফেসবুক পেজে বেশ কিছুদিন আগে একজন ইনবক্স করে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে অমিত নাথ, চট্টগ্রামে থাকে উনি, এবং সেখানে উনি লিখেছে এরকম ভাবে, সে লিখেছে যে আমার বাড়ি চট্টগ্রামে এবং আমাদের বাড়ির পাশের বাড়িতে একটা ছোট্ট ছেলে আছে এবং সেই ছেলেটার হার্টে একটা ছিদ্র হয় এবং তার বাবা মা ঢাকায় অপারেশনের জন্য ডাক্তারের কাছে নিয়ে আসে এবং ডাক্তার তাকে দেখার পর যেটা বলেছিল যে এই ছেলের অপারেশন করা হলে অপারেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হচ্ছে 50-50, মানে ছেলে বাঁচতেও পারে অথবা মারাও যেতে পারে। তো যাই হোক, তাদের কাছে বিকল্প কোনো রাস্তা ছিল না, সেই জন্য ওনারা রাজি হয়ে যায়, তার ছেলেটির পরিবার, তারা অপারেশন করায়, কিন্তু আনফর্চুনেটলি অপারেশনটা আনসাকসেসফুল হয় এবং ছেলেটা মারা যায়। তো মারা যাওয়ার পরে ছেলেটাকে আবার চিটাগং তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তাদেরই বাড়ির পাশে একটা জায়গায় ছেলেটাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার দুই তিন দিন পর থেকেই যেটা হতে থাকে, ওই কবরটা থেকে নাকি কান্নার আওয়াজ আসতে থাকে এবং খুবই করুণ সুরে কান্নার আওয়াজ আসতে থাকে। প্রথমে ভাবা হয়েছিল যে ফ্যামিলির মানুষজনের কাছে মনে এমনিতেই আসে, যেহেতু ফ্যামিলির মানুষজন এটা খুব বিলং করে, এটা থেকে খুব তাদের আবেগ জড়িত, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যামিলির মানুষের বাইরেও অর্থাৎ আশেপাশের যে মানুষজন রয়েছে তারাও রাতের বেলা স্পষ্টভাবে কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু তার বাচ্চাটির ফ্যামিলির লোকজন একটা পর্যায়ে অস্বীকার করতে শুরু করে যে না, এই ধরনের কোনো শব্দ তারা পায় না, কারণ মানুষজন তারই মধ্যে ভয় পেতে শুরু করে আশপাশের লোকজন এবং এটা নিয়ে বিভিন্ন কানাঘুষা শুরু হয়। তো একটা পর্যায়ে এই জিনিসটা বাড়তে থাকে এবং পাড়ার প্রায় অনেক মানুষেরই জানাজানি হয়ে যায় এবং অনেক মানুষ এটা টের পায়, রাতের বেলা অনেকে ভয়ে ঘর থেকে বের হতো না। তো শেষ পর্যন্ত তারা হুজুরের শরণাপন্ন হয় এবং হুজুর যেটা বলে তাদেরকে যে এখানে আসলে একটা কিছু আছে এবং সেটা খুব সম্ভবত বাচ্চাটারই অতৃপ্ত আত্মা বা বাচ্চাটারই কোনো কিছু একটা এক্সিস্টেন্স এখানে রয়ে গেছে এবং তার এই বাড়িটার প্রতি, এই মানুষজনের প্রতি এখনো মায়া রয়ে গেছে, সেই জন্য হয়তোবা এই ধরনের ঘটনা ঘটছে এবং এখনো নাকি এই ধরনের ঘটনা ঘটছে। এবং যে আমাদেরকে পাঠিয়েছে অমিত নাথ, সে একদমই ঠিকানা উল্লেখ করেনি, সে এইভাবেই লিখেছে আমাকে যে আমি আপনার সাথে জায়গাটা বা লোকেশনটা একবারই শেয়ার করতে পারবো না, যদি আমি শেয়ার করি আর কোনোভাবে যদি ওই ফ্যামিলির মানুষজন বুঝতে পারে তাহলে হয়তোবা আমাকে জানেই মেরে ফেলতে পারে। তো যাই হোক, আমরা আসলে ওই বিষয়টা জানতে চাই না যে কোন এক্স্যাক্ট জায়গাটা এই ধরনের ঘটনা ঘটছে, শুধু এতটুকু আমরা বুঝতে পারি যে যেটাই ঘটেছে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, একটা ফ্যামিলি তাদের ছোট্ট বাচ্চাকে হারিয়েছে এবং তারপরেও তাদের জন্য খুব কষ্টকর যেটা বাচ্চাটার কান্না ওনারা শুনতে পাচ্ছেন। তো প্রপার সলিউশন ওনারা এখনো পাননি, তবে ওনারা চেষ্টা করে যাচ্ছেন কিভাবে এই জিনিসটাকে সমাধান করা যায় বা কিভাবে এই কান্না থামানো যায় সেটার। তো যাই হোক, অনেক ধন্যবাদ অমিত আমাদেরকে লিখবার জন্য এবং আমরা আশায় থাকব যে এর পরবর্তীতে আসলে কোনো সলিউশন পাওয়া গেল কিনা সেই আপডেটটাও একটু আমাদেরকে জানাবেন, আমরা খুবই খুশি হব। এরকম ভাবে আপনাদেরও যদি আশেপাশে কোনো ধরনের ঘটনা ঘটে গিয়ে থাকে এবং আপনি আসতে পারছেন না জার্নিতে কিন্তু আপনি শেয়ার করতে চান, তাহলে আমার ফেসবুক পেজে চলে আসতে পারেন, www.facebook.com/rjsuman.dot, এখানে এসেও আপনি এগুলো শেয়ার করতে পারেন। এনিওয়েজ চলুন আমরা এই বাড়ির ঘটনা এবার বলি যে কেন আপনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন বাড়িটা অলমোস্ট ভেঙে ফেলা হয়েছে, অল্প কিছু জায়গা বাকি রয়েছে এবং এটা বাকি থাকার পেছনে একটা কারণ রয়েছে। গত বেশ কিছুদিন ধরে শ্রমিকরা কাজ করছে না এখানে। একটা বিশেষ কারণ হচ্ছে এখানে শ্রমিকদেরকে যে ওই দূরে দেখছেন যে থাকার জন্য কিন্তু টিনের ঘর তৈরি করা হয়েছে যাতে শ্রমিকরা এখানে থেকে কাজ করতে পারে। এই ঘরগুলো ফাঁকা রয়েছে। এর কারণ হচ্ছে যে যারা এখানে এই ভাঙার কাজে রয়েছে এখনো পর্যন্ত নাকি প্রায় চারজন শ্রমিক অসুস্থ হয়ে গেছে এবং যেই নতুন নতুন আসছে এবং এখানে ভাঙচুরের কাজ করছে এবং কিছুদিনের মধ্যে সে অসুস্থ হয়ে যাচ্ছে এবং রাতের বেলা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখছে। তো এটা কন্ট্রাক্টরকে জানানো হয়েছিল এবং তারা বিষয়টা প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু এখন হয়তো গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে কারণ যেহেতু এখন কাজ অনেকটাই বন্ধ রয়েছে। কিন্তু তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে অলমোস্ট তারা বিষয়টার উপর একটা কাজ করেছে এবং এখানে কিছুদিন আগে নাকি একজন হুজুর এসে গেছে এবং হুজুরকে দেখানো হয়েছে এবং উনি দেখে এখানে কিছু কিছু জায়গায় তাবিজ পুঁতে রেখে গেছে এবং বলেছে যে এরপর থেকে এই জায়গাটাতে আর কোনো ধরনের প্রবলেম হবে না এবং এটার দ্বারা শ্রমিকরা হয়তো কিছুটা সন্তুষ্ট হয়েছে এবং হয়তো দু একদিনের মধ্যেই তারা কাজে জয়েন করবে। কিন্তু এটা সবচেয়ে বড় যেই বিষয়টা ঘটেছে যে জাস্ট কিছুদিন আগে একজন শ্রমিক ঘুমের মধ্যে সে কিছু একটা শব্দ শুনতে পায় যে যেই জায়গাটা ছালা দিয়ে ঘেরা রয়েছে ওইটার ভেতর থেকে কিছু একটা শব্দ হচ্ছে এবং সে প্রথমে ভাবে যে এখানে হয়তো বা কোনো চোর বা কোনো কিছু এসেছে এবং সে সেটা দেখার জন্য কাউকে না ডেকে আস্তে আস্তে করে হাতে একটা লাঠি নিয়ে সেই জায়গার দিকে এগিয়ে যায় এবং সে আস্তে আস্তে যখন ওটার কাছে গিয়ে পৌঁছায় এবং আস্তে করে সেই যে ছালার যেই ঘেরটা রয়েছে অর্থাৎ আবরণটা রয়েছে আস্তরটা রয়েছে ওটা সরায়, এটা সরাইয়া যখন দেখে ঠিক ভেতরের দিকে মানে যে জায়গার তিনটা দেয়াল দেখতে পাচ্ছেন তো ভাঙা অর্ধ ভাঙা রয়েছে এইটার এখানে উনি এমন একজনকে বসে থাকতে দেখেছেন যে যার হচ্ছে মানে বিকট চেহারা, সেই ধরনের বিভৎস চেহারা জীবনও দেখেনি এবং জাস্ট সে যে হাতে লাঠি নিয়ে এসেছে সে কি আঘাত করবে তাকেই নাকি সাথে সাথে আঘাত করা হয়েছে এবং সে চিৎকার করে পড়ে যায় এবং আশেপাশের শ্রমিকরা শুনে খুব দ্রুত চলে আসে এখানে এবং চলে আসার পর তাকে ইটের মধ্যে পড়ে থাকতে দেখা যায় এবং তার কাঁধের এখানে মানে রক্তের দাগ পাওয়া যায় এবং যেটা বোঝা যায় যে কাঁধের এখানে কিছু একটা দুটো ছিদ্র রয়েছে, কিছু এটা কিসের ছিদ্র তারা বুঝতে পারেনি এবং তার মাথাটা তার পেটে গেছে এবং শ্রমিকরা আসলে যেই মানে চিৎকার শুনে যত দ্রুত রেসপন্স করেছে কোনো মানুষের পক্ষে এই সময়ের মধ্যে এটা ডিস্টেন্সটা মেনটেন করে যাওয়া সম্ভব না বিকজ পুরোটা জায়গা কিন্তু ঘিরে রাখা হয়েছে। এখানে যদি কেউ আসেও তাকে যেতে হলে দেয়াল টপকে অর্থাৎ টিনের দেয়াল টপকে তারপরে যেতে হবে, কিন্তু এক্ষেত্রে ঘটনা উল্টোটাই ঘটেছে, মুহূর্তের মধ্যে নাই হয়ে গেছে এবং পরবর্তীতে সেই শ্রমিকটা বেশ কিছুদিন চিকিৎসার পর সুস্থ হয়েছে এবং তার কাছ থেকে এখানকার মানুষজন শুনেছে এবং এরপরে আস্তে আস্তে সবার মাঝে ভয় লাগতে শুরু করে। ফাইনালি হচ্ছে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে যে এখন বেশ কিছুদিন কাজ বন্ধ রয়েছে এবং কিছুদিনের মধ্যে হয়তো কাজ শুরু করা যেতে পারে। তবে হুজুর যেটা বলেছে যে এই বিল্ডিংটা এমন একটা জায়গার মধ্যে তৈরি করা হয়েছে যে জায়গাটা আগে মানে জিনদের বসবাসের জন্য ব্যবস্থা করা ছিল বা জিনরা এই জায়গাটাতে বসবাসে অভ্যস্ত হয়ে গিয়েছিল, সো তাদের এই জায়গাটা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে গেছে এবং সেজন্যই ওনারা নাকি এই ধরনের উৎপাত শুরু করেছে এবং এখানে খারাপ জিনের সংখ্যাটা একটু বেশি ছিল। যাই হোক, যেই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই ধরনের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা কতটুকু কাজ করে আমরা এখনো জানি না, তবে আমরা এখানকার মানুষজনের সাথে যারা অর্থাৎ এটার সাথে রিলেট করে তাদের সাথে যোগাযোগ রেখেছি এবং তারা অবশ্যই আমাদেরকে কথা দিয়েছে যে কোনো ধরনের আপডেট থাকলে অবশ্যই তারা আমাদেরকে জানাবে। সো এই হচ্ছে মোটামুটি আজকের ধানমন্ডি পর্যন্ত জার্নির এই কারণ এবং সবাইকে এখানে নিয়ে আসার একমাত্র কারণ। তো চলুন এখন আমরা আপনাদেরকে আবারও সেই স্টুডিওতে নিয়ে যাব যেখানে কিবরিয়া ভাই এবং রেজা ভাই অপেক্ষা করছে ট্যারট কার্ড সেগমেন্ট নিয়ে। সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড জায়গা থেকে আবারও কথা হবে।
ডর মানে ভয়, হন্টেড ভয়, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর রাত ১২টার পরে একেবারেই অন্যরকম। প্রিয় শ্রোতা, ট্যারট কার্ডের স্পেশাল রাউন্ড নিয়ে আমরা শুরু করছি ঠিক রাত ১২টায়। পাঁচ মিনিটের ছোট্ট একটা ব্রেক, স্পেশালি ইনভাইটেড করছি সবাইকে এবিসি রেডিওর পেজে আসার জন্য, কিংবা আপনারা যোগ দিতে পারেন আমার পেজটিতেও www.facebook.com/DAARTARO DOT, that is Door Tarot. 5 minutes break.
Door. Door mane boy. Haunted by Brown Mr. Mango Candy.
প্রিয় শ্রোতা, আমরা জানি যে অনেকে অপেক্ষা করে আছেন রাত বারোটার জন্য। সময় ঘড়িতে রাত বারোটা, ঘড়ি হচ্ছে সময় নির্দেশক একটা যন্ত্র মাত্র। সময় আসলে কোথায় বাজে বা সময় আসলে কি, সেটা নিয়েও একটা এপিসোড হতে পারে স্পেশালি ডরের। ওকে, যাই হোক, কথা বোধহয় প্রথমে একটু অন্যদিকে ঘুরে গেল। আমরা আসলে ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড শুরু করছি। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রেজা ভাইও আছে আমাদের সঙ্গে। রেজা ভাই,
আসসালামু আলাইকুম, আমি আছি আপনার সাথে।
রেজা ভাই, আমরা আজকে মূলত কি করব, প্রথমে আপনার সঙ্গে একটু যদি ধারণা পেল। লিসনাররা বা গেস্ট তো আমাদের অ্যাজ ইউজুয়াল থাকে, আজকেও একজন আছে স্টুডিওতে, কিন্তু আজকে মূলত আমরা কোন বিষয়ের উপর ফোকাস করব?
আচ্ছা, আমি রিপ্লাই বা কমেন্ট ফেসবুকে সবাই চাচ্ছে যে গেস্ট যাতে কম আসে, কিন্তু এটা তো সম্ভব না, কারণ রেডিওর বাইরে যে পরিমাণ মানুষ আসছে অলরেডি। আমরা যদি কাউকে বিদায় করে দিই নিজের কাছে খারাপ লাগে, তারপর আমরা চেষ্টা করি গেস্ট যাতে কম আসে, যাতে কথা বলার সুযোগ পাই, যেগুলো আমি আমার জীবনে শিখছি সেগুলো যাতে আপনাদেরকে বলতে পারি।
কিছু গেস্ট আছে আমরা খুবই মানে আপনাদের প্রতি সম্মান রেখে ভালোবাসা দেখি বলছি, মানে আমরা আসলে নিরুপায়, আপনারা হয়তো বা আমাদেরকে মিরাকল ক্ষমতা সম্পন্ন মানুষ মনে করেন, বিশেষ করে রেজা ভাইকে। আমি তাদের প্রতি বিনীত অনুরোধ করছি যে আসলে ব্যাপারটা এরকম নয়। আমরা অনুষ্ঠানের শুরুতে বিষয়টি একদম স্পষ্ট করে নিয়েছিলাম যে আমরা আসলে এক ধরনের রিসার্চার বলা যেতে পারে, এবং সেটা বিজ্ঞান সিদ্ধ না। এখানে আমরা বেসিক্যালি কোন ভৌতিক ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকে যেটার আপনি কোন বিজ্ঞান সিদ্ধ উত্তর খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আমরা সেটাকে বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি প্রথমত, এবং দ্বিতীয়ত সেটা যদি প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় সেই বিষয়টিকে রেজা ভাই তার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে ব্যাখ্যা করেন। এই দুটোর বাইরে বেশিরভাগই আমি বলবো সবাই আসেন শুধু সমাধান পাওয়ার জন্য। কারো চাকরি হচ্ছে না, কারো ছেলের সমস্যা, কেউ কনসিভ করছে না, মানে ভাই আমরা তো এইসব সমস্যা সমাধান করার জন্য এখানে বসিনি, এবং এটা এই ধরনের শো না। আপনারা কেন এটাকে মিসগাইড করছেন? প্লিজ, কেবলমাত্র যারা ভৌতিক সমস্যার মধ্যে আছেন এখানে আসবেন, আমরা আপনাদের ভৌতিক ঘটনাগুলো শুনতে চাই, একটু ভিন্ন ডাইমেনশনে বিষয়টিকে ব্যাখ্যা করতে চাই, এবং যারা এই সমস্যাগুলোর সমাধান নিতে চান প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর, তাদেরকে আমরা বলবো ফেসবুকে আমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য। রেজা ভাই ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, এবং ওই ফেসবুকের মাধ্যমেই তিনি আসলে আপনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে, উনি যদি ইন্টারেস্ট বোধ করেন তাহলে উনি রিপ্লাই দেবেন এবং আপনার সমস্যাগুলো সমাধান করবেন। মেইলও করতে পারেন আমাদেরকে, অসংখ্য মেইল আমরা পেয়েছি, আজকে নিশ্চয়ই সেই মেইলগুলো আমি পড়ব। তবে তার আগে যিনি আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন।
আমার নাম মার্ক, ফেসবুকে সবাই খান সাহেব নামে চিনে, ঢাকা কলেজে পড়ছে।
মার্ক?
জি জি,
মার্ক হচ্ছে আপনার নাম, এবং ফেসবুকে আপনি খান সাহেব।
খান সাহেব,
ঠিক আছে। তো মার্ক, আপনি বাইকিং কমিউনিটির সঙ্গে আছেন না, বাইকও চালান?
বাইকার রাইডার বাইকিং গ্রুপ আছে সুন্দরবন এলাকা কেন্দ্রিক।
আচ্ছা, আমরা যে সবসময় শুনি সুন্দরবনে অনেক কিছু ঘটে, এমন কিছু আসলে আপনি কি কখন দেখছেন সুন্দরবনে?
আমি তো আসলে আমার আব্বা আমার কাছে শুনছে আর কি, ওনাদের দাদা তাতা ওনাদের কাছে শোনা আর কি।
কিরকম?
এখানে হচ্ছে আপনার ওই নৌকো নিয়ে গোল পাতা কাটতে যায়, মধু কাটতে যায়, তো ওইখানে বাঘটিকে বলে না মামা বলে।
মামা বলে?
জি জি।
ওকে,
ওই কেন্দ্রিকে শুনছি শোনা কথা আর।
মানে বাঘের সাথে ভয় নাকি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি?
জি জি, বাঘের সাথে।
একটা বিষয় কি প্রিয় ভাই, যারা জঙ্গলে যায় শিকার করতে, তারা দেখবেন একটা পিছনে একটা মুখোশ পরে, মাথার পিছনে, এটাকে জানেন কেন?
জানি কেউ পিছন থেকে যেন বাঘ রাখে,
এটা মানুষকে জানানো উচিত আসলে। যদি এমন আমাদের লিসনার কখন জঙ্গলে যায় তাহলে তারা পিছনে মুখোশ পরা উচিত, ওরা মাথার পিছনে মুখোশ পরে, বাঘ কখনো সামনে দিয়ে আক্রমণ করে না। আমরা জানি জিন জাতীয় ঠিক তেমনি, জিন কখনো আপনাকে সামনে থেকে আক্রমণ করবে না, জিন সবসময় পিছন থেকে আক্রমণ করবে। এই জন্যই দেখবেন অনেক লিসনাররা বলে আমি হাঁটতেছি বাট ফিল হচ্ছে পিছনে কেউ আছে, ঠিক তেমনি আত্মা বলেন বা যেগুলো অশরীরী থাকে সেগুলো পিছন দিক থেকে আক্রমণ করে, সামনে দিয়ে তারা আক্রমণ করতে ভয় পায়।
আমরা যে নামটা বলছিলেন মার্ক, মার্ক, এবং সে ফেসবুকে খান সাহেব নামে পরিচিত। যাই হোক, ওনার কাছে যাওয়ার আগে আমরা কিছু মেইল পড়ে ফেলতে পারি। ওসমান গনি নামের একজন, তিনি আমাকে মেইল করেছেন আমার ওয়েবসাইট থেকে, আমার ওয়েবসাইটের ঠিকানাটি আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে মেইল করতে পারেন আমার সঙ্গে, কারণ ওয়েবসাইট থেকে যা আসে আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। স্পষ্ট ভাষায় বলছি, একটু ধীরে ধীরে বলছি, প্লিজ নোট করবেন, www.rj-kebria.com, that is rjkibria.com. ওকে, উনি যে মেইলটা আমাকে করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেজা ভাই, আমি আম্মাকে নিয়ে গত 3 বছর যাবত অজানা এক সমস্যা নিয়ে ভুগছি, ডাক্তার কবিরাজ হুজুর পর্যন্ত দেখিয়েছি, কোনো কাজ হয় না। ওনার শরীরে বিচ্ছুর মতো কি যেন হাঁটে, জিনিসপত্র হারিয়ে ফেলে, এমনকি টাকা পর্যন্ত। আমার মা যেন অন্য এক জগতে থাকে এমন অবস্থা। মাঝরাতে ঘুম থেকে হঠাৎ চিৎকার করে ওঠে। আমার আম্মা 5 অক্ত নামাজ পড়েন এবং প্রতিদিন কান্না করে, এমনকি রাতেও। আপনি কিছু সমাধান দেন আর আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি আমাকে ইনবক্স করবেন, আমার নাম্বার হচ্ছে এটা। আপনি কি বলবেন?
এখানে বিস্তারিত লিখছেন, মায়ের ছবি
না ওরকম কিছুই দেননি উনি।
আপনারা যখন মেইল করবেন ছবি দিবেন, নাম বলবেন এবং ডেট অফ বার্থ বলবেন, এছাড়া আমি কিন্তু বলতে পারবো না কিছুই। আমি জাস্ট চেষ্টা করি মাইন্ড রিড করার, ফেস রিড করার, অনেক কিছু জানার চেষ্টা করি মানুষের। ওনার ছবি লাগবে, ডেট অফ বার্থ লাগবে, ওনার মায়ের নাম লাগবে, সেক্ষেত্রে আমার জন্য সহজ হবে আনসার করাটা।
রাইট, ওকে। এখানেও একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আছে। আজ থেকে 9 থেকে 10 বছর আগে আমার আব্বু রাত 8টার দিকে বাজার থেকে ফিরছিল, তিনি অর্ধেক পথ হেঁটে আসার পরে দেখলেন আরেকজন লোক হারিকেন নিয়ে হাতে সে হাঁটছে। উনি ভাবলেন যাক সঙ্গে আরেকজনকে পেলাম, কিন্তু ওই লোকটা আরো জোরে হাঁটা শুরু করে। এক পর্যায়ে লোকটা খ্যাতের দিকে হাঁটতে শুরু করে পানির ভিতর, এক পর্যায়ে লোকটি অদৃশ্য হয়ে যায়। আমার আব্বুটা দেখে ভয় পেয়ে যায়, উনি দোয়া পড়তে পড়তে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। উনি এসেই গোসল করে ফেলে, ওই রাতে কিছুই খায়নি, শুধু লবণ পানি দিয়ে কুলি করে। ওই রাতে আব্বুর জ্বর ওঠে, তবে সকালের দিকে তা ভালো হয়ে যায়। আমার আব্বু মাদ্রাসা থেকে পড়েছে এবং হুজুর মানুষ, উনি আমাকে বলেছে দোয়া পড়ার কারণে উনি তেমন কোনো ক্ষতি হয়নি। যাই হোক, উনি একটা এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করেছেন বাবার কাছ থেকে শুনে আসলে, কোনো সমাধান চাননি।
এটা কোন বিজ্ঞানের ব্যাখ্যা যদি কেউ জানতে চায় দিতে পারি।
জি নিশ্চয়ই।
এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, যখন উনি এগুলো দেখছেন উনার জ্বর আসাটা খুবই স্বাভাবিক। মানুষ যখন ভয় পায় তখন তাদের কিন্তু জ্বর আসে, কারণ শরীর ব্যথা করে, অনেকের থেকে মাথা ব্যথা করে বা বডি ব্যথা করে, হাত পা ব্যথা করে। ভয়ের কারণে আমাদের এটাকে বলা হয় ভিটামিন। হ্যাঁ, আমাদের বডি থেকে ভিটামিন তখন বের হয় খুব বেশি, যখন আমাদের ভয় পায়, আমাদের ইন্দ্রিয়গুলো উত্তেজিত হয়ে যায়, তখনই আমাদের বডিতে বিক্রিয়া সৃষ্টি হয়, আমাদের ব্লাড সেলগুলো বেশি হিট হয়ে যায়, সেই কারণে আমাদের অসুখ বিসুখ হতে পারে। এটা হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা যে ভয় পেয়ে যে জ্বর আসলো। আর কিছু দেখার বিষয়টা, যেহেতু মাদ্রাসায় পরে আমরা জানি যে অনেক জিন আছে যেগুলো মাদ্রাসায় লেখাপড়া করে, এরকম অনেক ঘটনা আছে, আমি নিজে অনেক কিছু দেখছি এরকম। হঠাৎ করে চোখে পড়ছে আমার একটা মানুষ, একটা ছোট ছেলে, ছেলে বয়স কত হবে 17-18,
জি,
দাঁড়িয়ে আছে, সবই ঠিক আছে, পাটা উল্টা, পাটা পিছন দিকে,
ওকে,
আমার জাস্ট এক পলক পড়ছে এরকম পাটা পিছন দিকে। সে কোনো ভাবে বুঝে ফেলছে যে তাকে আমি দেখছি, বাতাসের রুম থেকে বেরোইছি, পরে আবার ঢুকছি, দেখি পা নর্মাল, ওই ছেলেটাই পা নর্মাল। তো তার দিকে কতক্ষণ আমি দেখলাম, তাকা ছিল, কোনো কথাবার্তা হয় নাকি, জাস্ট। এভাবে বলা যায় যে মাদ্রাসাতে এরকম অনেক মানুষ থাকে, মানুষ রূপী থাকে, কিন্তু তারা জিন আসলে, তারা পড়াশোনা করে। তো এমন হতে পারে আব্বুকে ওরকম কোন একটা জিন পছন্দ করছিল, বা কোনো ক্ষতি করার উদ্দেশ্যে পিছন পিছন গেছে, ওরকম সে সুযোগ পায়নি ক্ষতি করার মতো, এই জন্য হয়তো বা কোনো আল্লাহর মতো কোনো ক্ষতি হয়নি।
আমার ছোটবেলার একটা ঘটনা ঘটেছিল যে ভয় পেলে অনেকেই আছেন গ্রামে কয়লা পানির মধ্যে দিয়ে সেই ধোয়া পানি খাওয়ায়।
হ্যাঁ, লাইক এই কথাটা সত্য। জিনটা তিন প্রকার হয়, আমি কিন্তু প্রতি এপিসোডে বলি, জিন নিয়ে বলবো, জিন নিয়ে বলবো, কিন্তু বলা হয় না সময়ের অভাবে,
বলা হয় না।
হ্যাঁ, তো এটা কথা যে বললেন কয়লার কথাটা, জিনদের যে খাবার আছে এর মধ্যে একটা
কয়লা,
কয়লা জিনদের কয়লা খায়, কয়লা খায় আর কিছু কিছু জিনিস খায়, সেটা বলবো আমি জিনদের এপিসোডে বলার সময়। আজকে যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আনলাকি 13। কিভাবে বলেন, আমি জিন নিয়ে বলবো নাকি আনলাকি নাম্বারটা নিয়ে বলবো?
আমার মনে হয় আপনি জিন আনলাকি দুটো নিয়ে বলেন, অল্প অল্প করে যতটুকু বলতে পারেন আর কি।
এর আগে কি আপনারা আমাদের গেস্ট যে আছে
গেস্টকে ফ্লোর দিব, তার আগে আমি কিছু মেইল পড়তে চাই।
প্রথমে
আমার সালাম নিবেন, এই আমাকে মেইল পাঠিয়েছে নাইমুর রহমান রাকিব, যে সমস্যার জন্য লিখছিল যে ভাই তা হলো আমার খালার জন্য। অন্যটা হলো খালার বড় ফাসুরের বউ, তার স্বামী ব্যবসা করায়, তাকে অনেক টাকা থাকতো, স্বর্ণ থাকতো, মাথা ব্যথা থাকতো, এর জন্য বেদে সম্প্রদায়ের কিছু মহিলা আসে আমার খালার ফাসুরের বউ এর বাসায়, এলে তারা বলে যে তোমার মাথা ব্যথা ভালো করে দিব, তার বাসায় কেউ ছিল না, তখন তাকে সরিষার তেল দিয়ে মালিশ করে এবং তাকে অজ্ঞান করা হয়, স্বর্ণ নিয়ে যায়। পরে তার সমস্যা হয় যে কোনো সময় সে পবিত্র কোরআন শরীফ পড়ত এবং তারপর সে শরীরে কাপড় রাখতে চাইত না, পূজা করতে চাইত, পরিবার বিভিন্ন বিভিন্ন সমস্যা হতো। তারপরে সাতক্ষীরার এক কবিরাজকে দেখানো হলে সে বলে যে তার জন্য একটা ঘর বানিয়ে দেওয়ার জন্য কবিরাজ বলে তার সাথে 60টি জিন বেঁধে দিয়েছে, তা কোনোদিন ছাড়ানো যাবে না। এরপরে তেমন কোনো সমস্যা হয়নি, 7 বছর পরে তারা ভাবে যে কোনো সমস্যা নেই, তাহলে ঘরটা বিক্রি করে দেয়, মানে একটা ঘর বানানো হয় তার জন্য আসলে। তখন আবার ওই সমস্যা দেখা দেয়, ওইবার তার শরীরে রগে রগে ব্যথা এবং ইন্ডিয়া নিয়ে যায়, ডাক্তার কোনো রোগ পায় না, তারপরে ডাক্তার ব্যথা দেখে, সারা শরীরে অপারেশন করে কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে 2012 সালে সে মারা যায়, তার 3 মাস পর স্বামী মারা যায়। পরে এক হুজুরের কাছে যায়, সে ওই একই কথা বলে এবং কারো দ্বারা ভালো করা সম্ভব না, সে আরো বলে যে তার ছেলে মেয়ে একই সমস্যায় মারা যাবে, আমার খালা মারা যাবে একই সমস্যার জন্য, কারণ তারা দুজনই আপন বোনের মতো সম্পর্ক ছিল। আমার খালার নাম রিনা বেগম, ঠিকানা খুলনা, বয়স 35-এর কাছাকাছি, সমস্যার সমাধান বা এরকম কিছু একটা। আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে আপনার কাছে জানতে চাইবো, কারণ এই সমস্যার সমাধান তো আসলে আপনি আপনার জায়গা থেকে নিশ্চয়ই দিবেন না। হ্যাঁ,
যেহেতু উনি মারা গেছে আর সমাধানের কিছু না এখানে। হ্যাঁ, এটা অনেক সময় হয়, এই ঘটনাটা আমার আম্মার সাথে ঘটছিল একবার। যারা বেদেপল্লী থেকে আসে বেশিরভাগ মহিলারা আসে, ওরা কিছু তন্ত্রমন্ত্র পারে, যে তন্ত্রমন্ত্রটা সীমাবদ্ধ, ওরা খুব ভালো হিপনোটাইজ করতে পারে, এটা একজন হিপনোটিজম, মানে যদি সায়েন্সের ক্ষেত্রে আসে তাহলে হিপনোটিজম। আর প্যারানর্মাল দিক দিয়ে গেলে সেটা হচ্ছে তা তন্ত্রমন্ত্র ইউজ করে মহিলা ওরা ক্যাপচারই করে মহিলাদেরকে, গিয়ে বলবে আমাকে এক কেজি চাল দেন, এমন কোন কথা বলবে যে কথাটা মিলে দেবে আপনার সাথে। এই যে আমার আম্মার সাথে যেটা হয়েছে, আম্মারে বলতেছে যে আমাকে এক কেজি চাল দেন, গম দেন, আলু দেন, ইভেন এমন কি আম্মা ওই মহিলাকে গয়নাও দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের গ্রামে ঘটনাটা ঘটছে আজকে থেকে 7-8 বছর আগে। আমি তখন কলেজে ছিলাম, বাসায় আসছে, আম্মা তখন অ্যাবনর্মাল এবং আলমারি পুরো খোলা, আমার যে গয়না টয়না আছে সবই অলরেডি মহিলা নিয়ে গেছে। পরে নাকি আমাদের বাসায় যে দারোয়ান ছিল সে বাইরে দেখছে, ইনস্টে আমার সাথে সাথে বাইরে দেখছে, ওরা কেউ নাই, লুকাই গেছে আর কি।
আমরা এরকম ছবি তো দেখেছি, গোল টোল যেগুলো আছে সেগুলোতে সমস্যা আছে, ওগুলো তোমাকে পরিশুদ্ধ করে দিতে হবে,
একটু ওয়াশ করে দিয়ে। হ্যাঁ, বিষয়গুলো এরকম ঘটে। এরকম তন্ত্রমন্ত্র মতে কিছু তন্ত্রমন্ত্র থাকে যেন রং হয়ে যায়, যেমন চিকিৎসা যেমন থাকে, কিছু চিকিৎসা রং হলে রোগী মারা যায়, ঠিক তেমনি ওদের তন্ত্রমন্ত্র রং হলে খারাপ জিনিসগুলো আক্রমণ করে। তখনই ওই মহিলার উপরে এই জিনিসটা হয়েছিল, খারাপ আক্রমণ করছিল এবং জিনরা থাকার জন্য বাসস্থান খুঁজে। আমরা বলি না উদ্বাস্তু মানুষ যে ওদের বাসস্থান নাই আর কি, জিনদের দলও এরকম জিন আছে যাদের কোন বাসস্থান পাচ্ছে না, তারা থাকার জায়গা পাচ্ছে না বা এমন জায়গা চায় যেটা নিরিবিলি। তো এমনও হতে পারে জিনরা চাচ্ছে যে আমাকে থাকার জায়গা দাও, আমি ডিস্টার্ব করবো না, কিন্তু যখন বললো যে বাড়িটা বিক্রি করে দিয়েছে তারপরে আবার উনি অসুস্থ হয়ে গেল, তারপর মারাই গেল, বিষয়টা এরকম হতে পারে আর কি।
একজন আমাকে টেক্সট পাঠিয়েছেন, মেইল পাঠিয়েছেন, তাকে আমি বলবো নাহিদ নামের। আমার বয়স 21 বছর, আমি মেডিকেলে পড়ি, একটি মেয়ের সাথে সম্পর্ক করার জন্য নানা পীর ফকিরের শরণাপন্ন হই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেইল। ব্ল্যাক ম্যাজিক এর কাজ করি, তাদের কথায় কাঁচামাটির পাতিল পোড়ানো, কখনো মেয়ের বাসায় তাবিজ রাখা, এসব কাজ করেছে। আমি তখন থেকেই ধার দেনায় জড়িয়ে পড়ি, আমি এখন অনেকগুলো মিথ্যা নিয়ে বেঁচে আছি, আমি এখন এই ঝামেলা মুক্ত হতে চাই। দয়া করে ট্যারট থেকে মুক্তির পথ জানাবেন, আমার জন্য দোয়া করবেন। কি বলার আছে?
এটা খুব ভালো আনসার আছে। হ্যাঁ, এই ব্ল্যাক ম্যাজিকে যে একবার ঢুকে যায় এখান থেকে সে বের হতে পারে না, জিনিসটা একদম মাফিয়ার মতো ভাই। মাফিয়াতে একবার ঢুকে গেছি আমি, আর এখান থেকে বের হওয়ার রাস্তা নাই, কারণ আমি যদি বের হয়ে যাই তো গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাবে, ঠিক বিষয়টা এরকম। তো এই ব্ল্যাক ম্যাজিক করার পর আপনার যেটা সর্বপ্রথম সমস্যা হবে সেটা চোখের সমস্যা এবং শারীরিক সমস্যা, আপনার শরীর আস্তে শুকিয়ে থাকবে এবং ওয়েট কমতে থাকবে, মানসিক সমস্যাগুলো হবে, ঘুম কম হবে। ইভেন যদি কেউ কাউকে ব্ল্যাক ম্যাজিক করে, আত্মীয়স্বজন ব্ল্যাক ম্যাজিক করছে বা কোনো ক্ষতি করার চেষ্টা করছে, তখনও দেখবেন ওয়েট কমতে থাকবে এবং ঘুম নষ্ট হবে এবং খাওয়া দাওয়া রুচি পাবেন না। এই আস্তে আস্তে এটা স্টার্টিং শুরু হয়। উনার ঠিক সেম জিনিসটা হয়েছে, উনি একটা মেয়ে পাওয়ার জন্য করছে, মেয়ে তো উনি পাই নাই কনফার্ম, আলটিমেটলি উনি নিজেকে নিজে হারাই ফেলছে। সমাধান হচ্ছে আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা, তওবা যদি আল্লাহ কবুল করে অবশ্যই ইনশাআল্লাহ আপনি মাফ পাবেন।
চমৎকার উত্তর। ওকে, মিজানুর রহমান নামের এক বন্ধু আমাদেরকে মেইল করেছেন। হ্যালো, আমি মিজানুর রহমান, আমার বয়স 35 বছর, থাকি রামপুরার বনশ্রীতে, বিয়ে করেছি 5 বছর, আমার ওয়াইফের নাম আইরিন সুলতানা। ট্যারট কার্ড সম্পর্কে প্রথমে এবিসির মাধ্যমে জানি, আমি কিছু ঘটনা শেয়ার করতে চাই। আজ থেকে 7 বছর আগে আমি একটি স্বপ্ন দেখলাম যে বাতাসে ভেসে বেড়াচ্ছি, রাস্তায় হাঁটার সময় ইচ্ছা করলেই ভেসে বেড়াতে পারছি, সিঁড়ি দিয়ে নামার সময় ভেসে নেমে যেতে পারছি। বাট আমার এক আত্মীয়ের মাধ্যমে কোন একজন লোক আমার হাত দেখায়, তখন আমার কোনো চাকরি ছিল না, উনি আমার হাত দেখে অনেক কিছু বললেন, এও বললেন যে আমার হাতে আধ্যাত্মিক ক্ষমতার চিহ্ন আছে। আমি অবশ্য ছোটবেলা থেকে টুকটাক ঝাড়ফুঁক জানি, যেটা আমার দাদার মাধ্যমে পেয়েছিলাম, অবশ্য এখন আর তা আমল করি না। ওই লোককে হাত দেখানোর পর থেকে আমি আর কখনো সেই স্বপ্নটা দেখি না। পরে জানতে পারলাম যে উনি একজন আধ্যাত্মিক সাধক, আরো অনেক কিছু জানলাম ওনার সম্পর্কে, যা বলতে যাচ্ছি না। ওকে, আমি আমার খুব কাছের একজন মানুষকে ওনার কাছে নিয়ে গিয়েছিলাম, যে কিনা স্বপ্নে অনেক টাকা পয়সা দেখত, নিজেকে টাকা কুড়াতে দেখত, এও দেখত যে কান থেকে অনেক ময়লা খুঁচিয়ে বের করেছে, যেটা দেখলে নাকি সত্যি সত্যি অনেক টাকা পয়সা হাতে আসত। বাট ওনার কাছে নিয়ে যাওয়ার পর এইসব স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেল। বাট অন্য একটা ভালো কাজ হয়েছে, যেটা আমি বলতে চাচ্ছি না, আমি রেজা ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি ওনার অ্যাক্টিভিটি সম্পর্কে না জানলেও বুঝি, উনি কিভাবে মানুষের সব বলে দিতে পারেন, তার কিছুটা আমি অন্য একজনকে দেখে উপলব্ধি করেছি এবং করছি। ট্যারট কার্ড হচ্ছে একটা উছিলা মাত্র, আমি বলবো ভাওতাবাজি। আমরা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, আমরা বাক্যটাও এখানে উচ্চারণ করেছি, আমরা প্রথম থেকে এটা বলছি। আসল জিনিস হল রেজা ভাইয়ের আধ্যাত্মিক ক্ষমতা। আমি যতটুকু জানি রেজা ভাইকে তার এই ক্ষমতার জন্য অনেক কষ্ট করতে হয়, মাঝে মাঝে রেজা ভাইকে প্রচন্ড গরমের মধ্যেও শীতের কাপড় পরতে হয় শুধুমাত্র তার এই কাজের জন্য। আর এই কাজ খুবই কঠিন কাজ। রেজা ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমি কি আমার সেই স্বপ্নটা ফেরত পেতে পারি? মার্সেল নাম্বার। তার আগে আপনি বলেন, আপনি কি গরমের মধ্যে?
আচ্ছা, ওকে, নামটা কি?
ওর নাম হচ্ছে মিজানুর রহমান।
আচ্ছা মিজানুর ভাই, আপনি যদি পারেন আমার সাথে দেখা করেন। হ্যাঁ,
পছন্দ হয়েছে
আপনাকে? হ্যাঁ, আমার ভালো লাগছে। উনি যে বললো কিছু বিষয়, বিষয়গুলো সত্য। ট্যারট কার্ড বিশ্বাস করা যাবে না, আমি প্রত্যেকটা এপিসোডে বলি ট্যারট কার্ড কে বিলিভ করা যাবে না। আমি অনেকগুলো দেশ ঘুরছি, এটা মিজানুর ভাই ঠিক বলছে, আমাকে উনি তো আমার মানে ভয়ঙ্কর আধ্যাত্মিক, আমার যেটা সমস্যা হয় গরমের বিষয়ে যে বললো, আমার ঠান্ডা লাগে বেশি, আমার গরমকালেও শীত লাগে, শীতকালে তারও শীত লাগে। এসি টেম্পারেচার আমি এমন রাখি যে টেম্পারেচার অন্য কেউ আমার রুমে ঢুকলে বলে রুমটা অনেক গরম, এমন না যে আমার বডিতে কোনো অসুখ আছে, কিন্তু এই বিষয়গুলো হয় শীত লাগে প্রচন্ড। আপনি এমনও ঘটনা করছে ইংল্যান্ডে, যদি আপনি অনুমতি দেন তাহলে বলবো আর কি। হ্যাঁ, এটার সাথে রিলেটেড বিষয়টা, আমি সবসময় বিশ্বাস করি মানুষের ইনকাম, মানুষ তো আলটিমেটলি গোল হচ্ছে পয়সা কামানো, আলটিমেট গোল হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবে, সে বউ বাচ্চাদের শান্তিমতো থাকবে। আমারও সেরকম অবস্থা, ইংল্যান্ডে লেখাপড়া করতাম, তার পাশাপাশি জব করতাম, প্রথম জব করতে কষ্ট হতো, তো জব বাদ দিয়ে দিলাম, বিজনেস শুরু করলাম। তো এখন জব যখন বাদ দিলাম তখন আমার কাছে টাকা নাই, আমার আম্মা আব্বা দেশ থেকে আমাকে দিত ইংল্যান্ডে, খরচটা ছিল সেটা পাঠাইতো, প্রথম প্রথম গেছি টাকা নষ্ট করতাম, উল্টাপাল্টা ঘুরতাম ফিরতাম, যেটা মন চাই করতাম, টাকা শেষ, যখন জবও নাই টাকাও নাই, টাকা আমার কাছে আসে মাত্র 250 মতো, এটা দিয়ে আমার এক মাস চলতে হবে, যেটা অসম্ভব, বাসা ভাড়া খাওয়া দাওয়া অনেক খরচ। তখন আমি আল্লাহ কাছে দোয়া করলাম, আল্লাহ আমার যদি কোনো মেধা থাকে সেই মেধাটা আমি যাতে কাজে লাগাতে পারি। তো আমি আইটি স্টুডেন্ট, আইটিতে লেখাপড়া করছি, আমি বিভিন্ন সফটওয়্যারের কাজ পারতাম, আমার একটা বিশেষ জানামাজ আছে, বিশেষ জানামাজ, সেই জানামাজ আমি বসে সবকিছু করি আর কি, আল্লাহ কাছে চাইয়ে। তো আমি খুব শর্ট করে বলি, তো আল্লাহ কাছে চাইলাম আল্লাহ আমাকে ব্যবস্থা করে দাও। সারা রাত জাগলাম, জায়গায় আমি কিছু পেপার আমি লিখলাম, আমি কি কি কাজ পারি, কম্পিউটারে পারি সেই পারি, লেখার পরে ভোর তখন বাজে 5:30 বা 6টা হবে। ইংল্যান্ডের বাড়িগুলো এরকম যে বাড়ির প্রতিটা দরজার সামনে একটা লেটার বক্স থাকে, মানে দরজার মধ্যে একটা ফাঁক থাকে, ওই ফাঁক দিয়ে চিঠি পত্রিকা দেওয়া যায়। তো ভোরবেলা আমি যা যা পারি অফসেট পেপারে প্রিন্ট দিয়ে মাঝখান থেকে কাটলাম, কেটে দুই ভাগ করলাম, তো এখানে সব লেখা আছে, আমি এই কাজগুলো পারি, আমি আইটি স্টুডেন্ট, আমার ফোন নাম্বার এত। তো মানুষের বাসায় বাসায় গিয়ে আমি চিঠি দেওয়া শুরু করলাম, আমি যে বেরোইছি আমি জায়গা পরে বেরোছি 5:30-6টা এরকম হবে, জাস্ট আলো ফুটছে আকাশে, জাস্ট আমার এলাকাতে মানে 50-60টা বাসায় আমি লেটার দিচ্ছি আর কি, 100-150টা বাসায় হবে হায়েস্ট। আর ওখানে তখন রাস্তা মধ্যে স্নোফল হচ্ছে, বরফ পড়তেছে, ঠিক এক ঘন্টা পরে আমার খেয়াল আসছে যে আমার তো পায়ে শক্তি পাচ্ছি না, তাকায় দেখি হাফ প্যান্ট আর পায়ে, মানে হাফ প্যান্ট আর স্যান্ডেল পরা, ঠিক ওটা টাইপ প্যান্ট ছিল, আর উপরে জায়গা ঠিকই আছে আমার, তাকায় দেখি পা আমার নীল হয়ে গেছে, দুইটা পা পুরা নীল, আমি হাঁটতে পারতেছি না কোনো মতে, ধরে মানে কোনো মতে মানে চেষ্টা করছি তাতে বাসায় যাওয়া, বাসায় গেলাম, গিয়ে আমাদের গিজার ছিল বাসায় যেখানে মানে পানি এরকম গরম হয় যে গরমটা চামড়া আপনার
পুড়ে
যাওয়া যাবে, ওই পানিতে আমি ঢুকা দিচ্ছি পা দুইটা, নীল পা দুইটা ঢুকা দিচ্ছি, ঢুকার পায়ে কোনো ফিলিংস নাই, আমি তো আল্লাহ করতে শেষ, আমি আজকে ডেড, আমার দুই পাশে পুরা পা আমার নীল হয়ে গেছে, পায়ে কোনো শক্তি নেই, পায়ে আমি নখ দিয়ে গুতাচ্ছি, কোনো ফিলিংস নাই, কিছু নাই, আধা ঘন্টা অলমোস্ট ফুটন্ত পানির মধ্যে পা ছিল আমার, আস্তে 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 আল্লাহর রহমতে নর্মাল হলো পাটা, আমি জাস্ট ঘুমালাম, সাথে সাথে ফোন কল যে আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, তখন আল্লাহর রহমত যে অনেক ইনকাম শুরু হলো আর কি, তখন অনেক টাকা পয়সা ইনকাম করলাম প্রচুর। এটাই বলবো আপনাদেরকে যে আপনারা যে আমার কাছে বলেন যে ভাই আমার ইনকাম হচ্ছে না, চাকরি হচ্ছে না, ট্যারট কার্ড পরে দেন, আর সবকিছু আপনার ব্রেনে আছে, ট্যারট কার্ড পরাও আমার কাছে হচ্ছে লাস্টে আসবেন, যখন আপনি নিজে ফেল করবেন তখন, আপনি তো স্টার্টিং এর আগে চলে আসতেছেন, কোনো কিছু শুরু করার আগে আমার কাছে আসতেছেন যে ভাই হেল্প করেন, হেল্প তো আপনি আপনাকে করবেন, এই জন্য বলে হেল্প ইউর সেলফ, নিজেকে হেল্প করেন, তারপরে আমি আপনাকে হেল্প করব,
সৃষ্টিকর্তা তাকেই হেল্প করেন যিনি নিজে নিজেকে হেল্প করেন,
এটা ওনার ইমেলের সাথে বিষয়টা জড়িত। তখন আমার শীত লাগে নাই, এক ঘন্টা আমার শীত লাগছে, মিজানুর রহমান ভাই
অনেক ধন্যবাদ। আমরা আরেকটা মেইল পড়ে আমরা একটু ব্রেকে যেতে চাই, মেইলটা হচ্ছে এরকম যে কিবরিয়া ভাই কেমন আছেন, নিশ্চয়ই ভালো আছেন, আমি শাকিল আহমেদ সিঙ্গাপুর থেকে, আমার ফোন নাম্বার এটা, ট্যারট কার্ড সেগমেন্ট সরাসরি শুনতে পারি না বলে শুক্রবার সকালে ডাউনলোড করে শুনি, গত শুক্রবার এপিসোডটি ডাউনলোড করে 10-15 মিনিট শোনার পর আমার কাছে একটা SMS আসে, মিটিং এ আছে, 5 মিনিটের মধ্যে উপস্থিত থাকতে হবে, মানে মিটিং আছে ওনার, 5 মিনিটের মধ্যে উপস্থিত থাকতে হবে, এরকম একটা SMS ওনার মোবাইলে আসে। আমি যে রুমে কাজ করছিলাম সেখানে আমার কাঁধ ব্যাগটা রেখে তালা মেরে চলে যাই, এসে তালা খুলে দেখি আমার ব্যাগটা নেই আর পাইনি। মজার কথা হলো যতদিন ট্যারট কার্ড নিয়ে কিছু করছি বা শুনছি কিছু না কিছু হচ্ছেই, দ্রষ্টব্য, তালা নিজ হাতে লাগিয়েছিলাম এবং আমি নিজেই খুলেছি, আর কারো কাছে কোনো ডুপ্লিকেট চাবি নাই, কেন এমন হচ্ছে যদি উত্তর দেন চিরকৃতজ্ঞ থাকবে।
হ্যাঁ, কেন এমন হচ্ছে এটা কিন্তু লাস্ট এপিসোড অলরেডি বলে ফেলছি, হ্যাঁ ট্যারট কার্ডের ক্ষতি কি কি, আমাদের কাছে একজন আসছিল কোশ্চেন নিয়ে, লাস্ট এপিসোড একটা ইমেল আসছিল যে ভাই কি হয় কেন ক্ষতি হচ্ছে, আমি আনসার করছিলাম সেটা। ট্যারট কার্ড হচ্ছে শয়তানের কার্ড, যখন এটা শুনবেন বা এটাকে বিলিভ করা শুরু করবেন আপনার ক্ষতি হবে। ইভেন আমাদের যখন স্টার্টিং হলো আমাদের প্রোগ্রামটা, রেডিওতে অনেক কিছু হয়ে গেছে, এটা কিন্তু কিউরিয়া ভাই নিজে সাক্ষী, এবং রেডিওর যারা এখানে যারা এমপ্লয়িরা আছে তারা সবাই স্বীকার করতেছে যে না সামথিং রং, অনেক কিছু হচ্ছে এখানে। ইভেন অনেক কমেন্ট আপনারা দেখবেন আমাদের ফেসবুকের পেজে, অনেকের যেদিনই আমাদের বৃহস্পতিবারে অনিয়ার হয় এই প্রোগ্রামটা, তখনই অনেকের অনেক কিছু, কারো মাথা ব্যথা, কারো মোবাইল ভেঙে যায়, কারো মোবাইল বন্ধ হয়ে যায়, কারো এই ক্ষতি হয় সেই ক্ষতি হয়, বা আজকে প্রোগ্রাম শুনলো কালকে সকালে উঠে কিছুটা হয়ে গেছে, এরকম প্রবলেম হচ্ছে। তো আপনারা শুনবেন এন্টারটেনমেন্টের জন্য, এর চেয়ে বেশি মনে কিছু করবেন না, যদি এর চেয়ে কিছু মনে করেন তাহলে কিন্তু আপনাদের এগুলো হতে পারে, আমি এটা বলবো।
ওকে, এবং সেই জায়গাটা থেকেই আমরা আপনাদের জন্য একেবারে স্পষ্ট ভাষায়, কারণ আমরা যদি এটা বারবারই বলতে থাকি যে এটা আসলে নেগেটিভ কিছু হয় তাহলে অনেকেই শুনবেন না অনুষ্ঠান, এবং আসলে আমাদের জন্য লস, কিন্তু দ্য রিয়েল ট্রুথ ইজ লাইক দ্যাট, এবং সেটা হচ্ছে রিজার্ভার ভয়েস, এবং সেখানে আমাদের আসলে কোনো কিছু এডিট আমরা করিনি, আমরা এটাই আসলে বলতে চাই আপনাদেরকে, এবং সে জায়গা থেকে সিদ্ধান্ত একেবারেই আপনার। আমার মনে হয় বিটার ট্রুথটা জানা থাকলো সবার, এরপরে সিদ্ধান্তটা সবাই ব্যক্তিগত পর্যায়ে থেকে নিতেই পারে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি, মাত্র চার মিনিটের বিরতি। আপনারা আছেন দরের ট্যারোট কার্ড স্পেশাল সেগমেন্টে। দিস প্রোগ্রাম ইজ হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। স্পেশালি থ্যাঙ্কস আমাদেরকে সবসময় কোঅপারেট করবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা একটা বিষয়ে আপনাদেরকে বলবো বিরতি থেকে ফিরে এসেই। আনলাকি 13 একটা ব্যাপার আছে, পৃথিবীতে কেন আনলাকি 13 ব্যাপারটা আসলো সেটা হয়তো অনেকেই জানেন, আজকে আরো ভিন্নভাবে জানবেন, বিষয়টা নিয়ে রেজা ভাই কথা বলবেন। আমরা বিরতির পর ফিরে এসেই এই বিষয়টি তার কাছ থেকে জানব। চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারোট কার্ড রাউন্ডে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং রেজা ভাই আছেন আজকে আমাদের সাথে এই সেগমেন্টে। রেজা ভাই না থাকলে আসলে এই রাউন্ডে হবেই না, সো আজকে থাকার মানেটা রেজা ভাই অফকোর্স আছেন, এবং আমাদের সঙ্গে আছেন খান সাহেব, ফেসবুকে তার আইডি হচ্ছে খান সাহেব।
কিবরিয়া ভাই, একটু যদি মাঝখানে কথা বললাম, আমি জাস্ট এক মিনিট সময় চাচ্ছি একটা কমেন্ট করে নিতে। মানুষ আমাদেরকে কমেন্ট দিচ্ছে, তো আমি কমেন্টে সবগুলো আনসার করার চেষ্টা করি আগে সবসময়, যদিও পারি না, বাট ইনশাল্লাহ। ফেসবুকে আমাদের যে পেজটা আছে সেটা হচ্ছে www.facebook.com তারপরে / দিবেন, / দেওয়ার পরে DAARROT.TAROT। এই পেজটা অনেকগুলো ফেক পেজ তৈরি হয়েছে, যেগুলো ফেক পেজ সেগুলোতে গেলে বিপদে পড়বেন। আমাদের পেজটাতে সবচেয়ে বেশি লাইক যেটা সেটা হচ্ছে আসল পেজ, যেগুলোতে কম লাইক সেগুলো নকল পেজ। এটা সবচেয়ে সহজ উপায় বোঝার।
জি, লাইক দিয়ে দেবেন, এবং ওই পেজটিতে রেজা ভাই অ্যাডমিন, এবং রেজা ভাই এটা সারাদিন ডিল করেন। এই পেজটি থেকে আপনি ব্যক্তিগত সমস্যার সমাধান তার কাছ থেকে পেলেও পেতে পারেন। ওকে,
জি, কিছু আমি কিছু কমেন্টগুলো দেখবো আর কি, কমেন্টগুলো আপনাদেরকে যারা কমেন্ট করেন সেগুলো পড়া হয় না সবসময়, কিন্তু চেষ্টা করবো পড়ার প্রতি এপিসোড এখন থেকে। আবির হাসান লিখেছেন, আসসালামু আলাইকুম রেজা ভাই, আমি আপনার অনেক বড় ভক্ত, আপনি যা বলেন তা খুব ভালো লাগে এবং বিশ্বাস করতে মন চায়, তবুও আমি অনেক জিন ভূত প্যারানর্মাল জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, ধর অনুষ্ঠানটি আমি একটাও মিস করি নাই, আমি আছি আপনার পাশে থাকবো সবসময়, দোয়া থাকবে ভাই। ভাই ধন্যবাদ, এটা বলার জন্য দোয়াটা আমরা চাই সবসময়, যাতে দোয়া করেন যাতে আমরা সুস্থ থাকি, আমরা দোয়া করি আপনি ভালো থাকেন। তারপরে অন্তর সুমন ভাই লিখেছেন, রেজা ভাই আপনার ট্যারোট কার্ড প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে, আর বেশি ভালো লাগে আপনার দেওয়া তথ্যগুলো, জানতে চাই আরো বেশি বেশি আরো বেশি বেশি করে জানাবেন। তারপরে রায়হান YWC লিখেছেন, কাউকে শেখানোর দরকার কি ভাই, আপনার জীবনের কাহিনীগুলো একটু বলবেন, ধন্যবাদ। অনেকে আমার জীবনের কাহিনী শুনতে চায়, তো আমি একদিন কিবরিয়া ভাই জীবনের আমার জীবনে সব গল্প বলবো, আমার জীবনে এমন এমন গল্প আছে যেটা শুনলে আপনার অবাক হবেন যে আসলে কেমনি সম্ভব, একদিন বলবো ইনশাল্লাহ, সময় পেলেই বলবো একদিন। তারপরে MD সোহেল রানা লিখেছেন, সময়টা আর একটু বাড়ান, সময়টা বাড়ালে ভালো হয়। পারভেজ হাসান লিখেছেন, সময়টা বাড়ান।
আচ্ছা, সময় বাড়ানো নিয়ে আমি একটু বলে নিই, কারণ অসংখ্য শ্রোতারা সময় বাড়ানো নিয়ে বলেন। আমাদের আসলে প্রথমে পরিকল্পনা ছিল এই পার্টিকুলার সেগমেন্ট হবে মাত্র 15 মিনিটের, ঠিক আছে, কিন্তু আপনাদের অনুরোধেই আমরা এটা আসলে 1 ঘন্টা করেছি, তো আপাতত আমরা 1 ঘন্টাই রাখছি। তারপরেও এটা যদি পাবলিক ডিমান্ডের জায়গা থেকে আরো বেশি বড় করতে হয়, কারণ ডরের যে আগের যে ফর্মটা ছিল শুধু আগাগোড়া স্টোরি থাকবে। আমরা প্রথমত একটা কথা আপনাদেরকে বলি, বাংলাদেশে চেষ্টা করেছি ভিন্ন কিছু করার জন্য, মানে ভৌতিক সমস্যা নিয়ে রেডিওতে প্রায় প্রত্যেকটা রেডিওতেই একটা করে অনুষ্ঠান আছে, কিন্তু আমরা অবশ্যই থ্যাংকস দিব তাদেরকে, কারণ তারা নিশ্চয়ই ভালো কিছু করেছেন বলে শ্রোতা প্রিয়তা পেয়েছেন, কিন্তু আমরা চেষ্টা করেছি সেই স্রোতের বাইরে গিয়ে একটু ভিন্ন কিছু করার জন্য। এবং এই জন্য দেখবেন যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে আমরা প্রথম বলি যে হন্টেড প্লেস ভিত্তিক শো, হন্টেড প্লেস ভিত্তিক শো, আমরা প্রতিটা এপিসোডই এই হন্টেড জায়গায় গিয়ে কিংবা হন্টেড জায়গা নিয়ে বর্ণনা দিয়ে ওখানকার ফ্লেভার তুলে ধরে আপনাদেরকে গল্পগুলো বলার চেষ্টা করি। এবং আমরা আসলে ভয়টা আপনি পাওয়ার জন্য, ভয়টাকে যদি এনজয় করতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেটার একটা ফর্মুলেটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করি। আর এটারই একটা সেকেন্ড স্টেপ আমরা বলবো যে আপগ্রেড ভার্সন হচ্ছে এই ট্যারোট কার্ড রাউন্ডে, যেটা রেজা ভাইকে নিয়ে আমরা আপনাদের সঙ্গে আছি, এবং এটা একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। অনেকেই আগের ফর্ম যেটা আছেন সেটাকে অনেকেই অনেক বেশি মিস করেন, এবং তার চেয়ে অনেক বেশি আমরা দাবি পাই যে এটা যেন বাড়ানো হয় সময়। তো আসলে চলতে থাকুক, সেক্ষেত্রে যদি আসলে গণদাবি যেদিকে ভর করবে আমাদের সেদিকেই যেতে হবে, যদি পাবলিক চায় তো সেক্ষেত্রে আমাদেরকে আরো বেশি সময় বাড়াতে হবে ডরের ট্যারোট কার্ডের জন্য, দেখা যাক কি হয়।
তারপরে আজমিন আবরার খান বলেছেন, ইলুমিনিটি সম্পর্কে জানতে চাই, ইলুমিনিটি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান জগতে। ইলুমিনেট হচ্ছে এমন একটা গোপন একটা সংস্থা অথবা গোপন একটা ফ্যামিলি বা গোপন একটা একটা রাজ্য বলা যায়, সেটা নিয়ে আমি কথা বলবো, এটা নিয়ে অনেক সময় নিয়ে কথা বলা যাবে। তারপর সৌরভ চৌধুরী বলেছেন যাত্রা শুভ হোক। শাহরিয়ার হক বলেছেন ভাইয়া টেলিপোর্টেশন সম্পর্কে কিছু জানতে চাই, আমাদেরকে জানান। টেলিপোর্টেশন হচ্ছে টেলিপ্যাথির একটা একটা ধাপ যেটা আমি করি সবসময়। হ্যাঁ, তো ইনশাল্লাহ এটা নিয়ে আমি কথা বলবো একদিন। আপনি যদি আজকে দেখতে চান কিভাবে, আমি আজকে আপনাকে একটা দেখাতে পারি।
কত পর্বে আপনি চাবি নিয়ে একটা কিছু দেখিয়েছিলেন আমাকে,
আজকে টেলিপোর্টেশন দেখাতে পারি।
এবং তার আগে আমার মনে হয় আপনি আল্লাহ খাটি নিয়ে বলেন, কারণ এটা নিয়ে আমরা কিছু একটা বলতে চাচ্ছিলাম।
এসো এসো আলোর পথে উনি কমেন্ট করেছেন, আপনাদের দুজনের সুরই খুব মিষ্টি। সরি, আমার সুর মিষ্টি না, খুব মিষ্টি। হ্যাঁ, আমি তো মাত্র শুরু করছি, আমি তো কিছু কথা বলতে যাই না ঠিক মতো। আচ্ছা, মোটামুটি কমেন্টগুলো পড়লাম, এখন আমরা গেস্টের কাছে যাই। হ্যাঁ
জি, গেস্টের কাছে যাবার আগে আনলাকি 13 আপনি যেটা কথা দিয়ে গেছিলেন, নইলে লিসনাররা অনেক রাগ করবে। বলেন আনলাকি 13 আপনি কি বলতে চাচ্ছেন?
আচ্ছা, আমরা সবসময় জানি লাকি নাম্বার আনলাকি নাম্বার, যেমন লাস্ট এপিসোডে আপনাদেরকে বলছিলাম মনে মনে সংখ্যা ধরতে, আপনারা ধরেছেন নাম্বার 7, ওটা লাকি নাম্বার। কিন্তু আপনাদেরকে ফোর্স করি নাই যে 7 ধরতে হবে, আপনারাই মনে মনে ধরেছেন 7, তো এটাকে লাকি নাম্বার মানুষ ভাবে। কেনই আপনারা 7 ভাবলেন সেটা নিয়েও কথা বলা যাবে, যেহেতু আমি আজকে ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, আনলাকি 13 নিয়ে কথা বলবো। আনলাকি 13 মানুষের যে যুগে যুগে একটা ভয় ঢুকে গেছে মানুষের মধ্যে, 13 মানেই আনলাকি, 13 মানে একটা ভয়ঙ্কর কিছু একটা, সেটা নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো আর কি। এটার উৎপত্তির পাখিটা কিভাবে আসলো দুনিয়াতে, কেন আনলাকি 13 হলো,
জি
13 সেই সংখ্যাটা, সেটা নিয়ে মানুষের যে ভয় ভীতি, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে এবং এটার নামও দেওয়া হয়েছে আনলাকি। এই নাম্বারটা 1910 সালে এটাকে বলা হয় স্ট্রিকাইফোডিয়া, একটা রোগ, সেই রোগটা অর্থাৎ হচ্ছে 13-র আতঙ্ক। কেন সেই আতঙ্কটা হলো, এটাকে বলা হয় ইভিল নাম্বার বা ডেভিল নাম্বার বলা হয়। ডয়েচে ভেলের একটা পত্রিকা ছিল, সেটার প্রতিবেদনে বলা হয়েছিল যে যীশু খ্রিস্টের শেষ নৈশভোজনে, আমাদের যে ঈসা আলাইহিস সালাম যে আছে, ওনার যে লাস্ট, উনি মারা যাওয়ার আগে যে লাস্ট খাবারটা খেয়েছিল, সেখানে বিশ্বাসঘাতক একটা লোক ছিল, তার নাম ছিল জুডাস। সে বলেছিল আর কি যে ওখানে তার 13 বসে খাবার খেয়েছিল, তো এখানে 13 খাবার খাওয়ার পরে উনাকে কিন্তু লাস্টে হত্যা করা হয়। আমরা জানি যে আসলে উনাকে আল্লাহ নিয়ে যাওয়া পরে, যাই হোক সে বিষয়ে আমি আগাবো না। 13 বিষয় নিয়ে বাইবেল অনেক অনেক ধরনের কথাবার্তা আছে। হ্যাঁ, সেখান থেকে 13-র যে আতঙ্ক সেটা শুরু হয়। প্রথমে ধরা হয় কোন টেবিলে 13 বসানো মানেই অমঙ্গলজনক। হ্যাঁ, তারপরে 13 যুক্ত সব আতঙ্কের ভীতি সৃষ্টি হয়ে ওঠে। স্ক্যান্ডিনেভিয়া বাইকিং যুদ্ধ, একটা বাইকিং মানে একটা যুদ্ধের দল আর কি, স্ক্যান্ডিনেভিয়া, ওদের কিংবদন্তিতে অপদেবতা ছিল লোকি। লোকি একটা মুভি আছে ভাই, যে মুভির নামটা দা থোর, থোর,
থর, থরের, থরের ভাইয়ের নামই তো লোকি।
হ্যাঁ, এইগুলো সবকিছু বাইবেল থেকে নেওয়া আর কি, মানে নিউ টেস্টামেন্ট থেকে। তো লোকি হলেন একটা দেবতা, দেবতা নাম্বার নাম্বার 13, মানে 13 দেবতা হচ্ছে লোকি, সে কিন্তু ভিলেন থাকে, দেবতার মধ্যে সে ভিলেন থাকে।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, তো ভাগ্য গণনার জন্য যেটা আমরা ইউজ করি ট্যারট কার্ড, ট্যারট কার্ডের মধ্যে 13 পাতাটি হচ্ছে মৃত্যু, মানে কার্ড নাম্বার 13 ইন ট্যারট কার্ড সেটা হচ্ছে মৃত্যু, ডেথ। তো তারপরে কোন মাসে যদি 13 শুক্রবার পরে, তাহলে ইউরোপের মানুষের সবচেয়ে বেশি ভয় পায় তারা, আর 13 ভয় পায় ইউরোপ আমেরিকানরা, আমাদের এশিয়া মহাদেশ থেকে তারা বেশি ভয় পায়। তো কারণ হচ্ছে 13 যীশু খ্রিস্টকে যে শুক্রবারে বৃদ্ধ করা হয়েছিল, মানে মারা হয়েছিল, সেটাও ছিল 13, অনেক অনেক জায়গায় শোনা যায় সেটা 13 ছিল। তারপরে ইউরোপে যেটা দেখা যায়, বিভিন্ন পত্রিকায় পাবেন যে 13 যে নিউজ পেপার গুলো আসে, বা 14 যে নিউজ পেপার গুলো আসে, মানে 13 ঘটনা, নিউজ পেপার একদিন পরে বের হয়, ওই দিন অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয় ইউরোপে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের মানে বিপদ গুলা, বিভিন্ন ধরনের বড় বড় সমস্যা গুলা, ওগুলো 13 ওখানে বেশি হয়। নাসার অ্যাপোলো একটা একটা রকেট ছিল, নাসার নভোযান ছিল আর কি,
জি,
সেটা বিস্ফোরণ হয়েছিল 4/11/1970 সাল।
ওকে,
হ্যাঁ, 4/11/7 যদি যোগ করেন 4/1/1/7 সেটা হয় 13, এবং সে দিনটাও ছিল 13 এপ্রিল, সেদিন ট্যাঙ্কারটা ফেটে যায়। তারপর একটা মজার বিষয় আপনাদের বলি, পৃথিবীর বিভিন্ন দেশে এয়ারলাইন্স গুলোতে দেখবেন 13 নামে কোনো কক্ষ নাই, জানেন এটা খুবই ইন্টারেস্টিং। অনেকগুলা মানে বেশিরভাগ ম্যাক্সিমাম দেখবেন যে বিমানবন্দরে 13 নামে কোনো রুম নাই, 10, 11, 12 তারপর 14, 13 রুম তারা রাখে না। হ্যাঁ, তারপরে আরেকটা মজার বিষয় হচ্ছে বিমানে অনেক সিট দেখবেন, আগের যেগুলো বিমান ছিল, আমরা যারা আমাদের বয়স্ক যারা আছে ওরা বলতে পারবেন ভালো, 13 কোনো সিট বিমানে নেই, 13 সিট বিমানে হয় না, আগে এমন ছিল। ইভেন এটা যুক্তরাষ্ট্রে বেশি, যারা আমেরিকায় থাকেন তারা ভালো বলতে পারেন আমার চেয়ে, যুক্তরাষ্ট্রে অনেক ভবন আছে, অনেক ভবন আছে যে ভবনের মধ্যে লিফটের মধ্যে নাম্বার 13 নাই, 11, 12, 13 নাই, ওখানে অন্য কিছু লেখা, ABCD লেখা, 13 জানা। এই বিষয়গুলো পশ্চিমা বিশ্বগুলো বেশি মানে। এশিয়ার দিকে যেমন ধরেন চীনে নাম্বার 13 অর্থ হচ্ছে মানে মৃত্যু, জানেন এটা, যারা চাইনিজে যদি কেউ ইংলিশ, চাইনিজ ভাষা যদি ইংলিশ বলে বা চাইনিজ ভাষা যদি বলে যে 13 সেটা হচ্ছে মৃত্যু। ইভেন চায়নাতে আমি কদিন আগে গেছিলাম ভাই, গুয়াংজুতে, চায়নাতে লিফটের মধ্যে 13 বিষয়টা কিন্তু আছে। চায়নাতে আবার যেটা ঘটে সেটা হচ্ছে নাম্বার 4, চায়নাতে হচ্ছে কোনো অফিসে চারতলা বলতে কোনো শব্দ নাই, এটা হচ্ছে চায়নার কাহিনী। তো এই ১৩ নম্বর আতঙ্কটা এভাবেই শুরু, এটা অনেক
যুগে যুগে পরম্পরায় ব্যবহারের মধ্যে দিয়ে চলে আসছে
এবং এখনো মানুষ ১৩ নম্বরটাকে ভয় পায়। তো আপনারা দেখবেন যদি কোনো তারিখ ১৩ হয় একটু সাবধানে থাকবেন, বা ১৩ এর সাথে কোনো কিছু থাকলে সাবধানে থাকবেন, এটা ১৩ নর্মাল বিষয় দিক দিয়ে। কিন্তু নর্মাল বিষয় দিক দিয়ে এভরি ডে ইজ এ ইকুয়াল ডে, সব দিনই সমান, কোনো দিনই
করাটাও, এটা যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বলি তাহলে এটা করাটাও অন্যায় এবং এটা করাটাও ঠিক না। এবং আরেকটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে আমার জীবনে ২০১৩ সাল ছিল সবচেয়ে লাকি সাল এখন পর্যন্ত আমি বলতে পারি, মানে আমার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং যে সবচাইতে পাওয়ার যে সালটা ছিল সেটা হচ্ছে ২০১৩ সাল। আমি আমার সবচেয়ে অর্জন বেশি ২০১৩ সালে, কি নেই ২০১৩তে, আমি তো বললাম আমার জন্য লাকি ১৩ হয়েছে, এটা শুনে আমার নিঃসরা হয়তো অনেকবার খেপে যাবে। ওকে, যাই হোক, আমার মনে হয় যে এবার আমরা এবার যিনি আমাদের খান সাহেব বসে আছেন অনেকক্ষণ ধরে, আপনাকে বসায় রেখে আমরা আমাদের লিসেনারদেরকে মেইল করে শোনালাম, মানে খান সাহেবের কোনো মেইল নাই আমাদের ধরেন ১৩টা রাউন্ডে। ওকে, না একটু হালকা করার জন্য আসলে ফান করা। তো খান সাহেব নামটা আপনি রাখলেন কেন ভাই?
আসলে আমার একাডেমিক নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান খান, তো ওটা সংক্ষেপে এম এ আর কে, এম তে মোহাম্মদ, এতে আব্দুর, আর তে রহমান, কেতে খান।
জি,
ঢাকা আসার পরে ওটা শর্ট করছে আর কি, সবাই মার্ক নামে চিনে
মার্ক। কিন্তু খান সাহেব নামে আইডি করছেন কেন?
খান আমার বংশগত ইয়ে, তো পরে দেখলাম খানি করি আর কি। বিষয়টা হচ্ছে প্রায় ৫ ৬ বছর আগের কাহিনী, দক্ষিণবঙ্গে যারা আছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট সবাই কম বেশি ঘেরের বিজনেস করে, যেটা চিংড়ি মাছ। এটা হচ্ছে আমার খুলনা জেলার পাইকাছা থানা, ওইখানে আমার আব্বা ৬ বছর আগের কাহিনী বলতেছি আমি। প্রায় আমাদের ওইখানে ঘের হচ্ছে পার্ট পার্ট করা, এক নম্বর ২ নম্বর ৩ নম্বর এভাবে পার্ট পার্ট করে ১৫-২০ বিঘা জমির মতো আলাদা আলাদা ঘের করে, এখানে চিংড়ি বিজনেস করতেন আব্বা আর কি। তো আমরা তখন আমি ইন্টার শেষ করছি আর কি, অনার্স এই টাইপের ফার্স্ট ইয়ারের। তো ঘেরে হচ্ছে প্রায় আমরা লোক রাখি চৌকিদার আর কি, ও আবার ঘেরে থাকে, আমরা থাকে আবার ভয় ভয় চলে যায় কি ব্যাপার, আমরা শুনি সব কাহিনী কি। পরে আসলে সবার মুখে একই কথা, কে জানি রাতে খাবার দেয় সব চিংড়ি মাছগুলো এক সাইডে চলে আসে, এক সাইডে চলে আসে, এবার জানি রাতের জন্য ওই অনেকে দেখেছে কাঁচা মাছ খাচ্ছে,
কাঁচা মাছ খাচ্ছে, চিংড়ি মাছে কাঁচা মাছ খাচ্ছে,
না মানে ভূত কি
সব। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে চিংড়ি মাছ এক জায়গায় জড়ো হয় তারপর ওখানে বসে কেউ ওই চিংড়ি মাছটা খাচ্ছে,
খাচ্ছে। জি, আচ্ছা। এবার আমাদের তো লোকও থাকে না আর আমাদের বিজনেসটা লস হচ্ছে ধীরে ধীরে,
মানে এটা কি আপনাদের বিজনেস লস হচ্ছিল এই কারণেই আপনারা এরকম শুনছেন কিন্তু দেখছেন না তখন? তাহলে
সবার ওই একজন না তো এরকম
হচ্ছে
সবার মতো মুখে কি
চেঞ্জ হচ্ছিল,
আমরা চেঞ্জ করতেছি, পড়াশোনা দেখলাম আমরা নিজেরা দেখি যে
মানে দারোয়ান গুলো কি আপনাদেরকে এই কথাগুলো বলতো যে চিংড়ি মাছের
সবার মুখে একই কথা, আমার মনে হলো কেন জানি যে আব্বাকে বললাম যে আমরা নিজের একবার থেকে দেখি, এক দুই মাস আমরা নিজেরা টেস্ট করে দিই কি ব্যাপার কাহিনী। এবার আব্বার সাথে সাথে আমিও যাওয়া শুরু করি।
আমি এখানে আপনি যে অভিজ্ঞতা মুখোমুখি হচ্ছেন সেটা যাওয়ার আগে আমার একটু চিংড়ি চাষ সম্পর্কে একটু আমি জানতে, আমার কোয়ারি থেকে একটু শুনি। সেটা হচ্ছে যে আমি খুলনাতে আমি একবার গিয়েছিলাম, আমি চিংড়ি চাষ দেখেছি, এটা কি মানে আপনাদের খনন করতে হয় জমিগুলো, নিজের ধানি জমিগুলো খনন করতে হয়?
অনেকে এটা কি করে কি জানো, ঘেরের চারপাশে উপরে ধান লাগায় আর চারপাশ দিয়ে আবার চিংড়ি চাষ করে, কিন্তু অনেকে আবার বেশিরভাগ পুরোটাই চিংড়ি পানি দিয়ে,
পানি গভীর কতটুকু হতে হয়?
ওটা হাঁটু পানি হবার মাঝা পর্যন্ত হয়, অনেকে
হাঁটু পানি মাঝা পানি তো হয়
সব। জি,
আর ওটা পানিটা লবণ পানি হতে হয়?
হ্যাঁ জি, লবণাক্ত।
এটি লবণাক্ত পানিটা কি সমুদ্র থেকে আনতে হয় নাকি?
ওটা ওই আপনার লেক করা আছে, খনন করা আছে, সবাই একই জোরের সময় পানি উঠে,
ও পানি অটোমেটিক্যালি চলে আসে নদীর সাইড থেকে আসে, নদীর পানি কি লবণাক্ত পানি?
হ্যাঁ, নদীর পানি। সুন্দরবনের কাছাকাছি বললাম, পাইকাছা থানা।
আচ্ছা, তো একটা ঘেরে ধরুন আমি যদি এক বিঘার একটা ঘের বলি, আমি যদি আয়তনটা বোঝানোর জন্য, তাহলে কি পরিমাণ ইনভেস্ট করতে হয়?
আসলে আমি নিজে একটা বিজনেস করি, আব্বার কাছ থেকে শিখলাম, নিজে করতেছি। তো আপাতত আমি ৩ বিঘা থেকে শুরু করছি,
৩ বিঘা।
আমি আসলে এলাকা থেকে না, দুলাভাই দেখে আর কি, দুলার ঘেরের পাশে। তো আপাতত ওটা হচ্ছে কোনদিন আমার ৫০০০ টাকা লাভ হচ্ছে, এটা গুণ ভিত্তিক। কিন্তু মনে করেন যে একটা মাছ ছেড়ে ৩ মাস পর ধরি কিংবা ৬ মাস পর ধরি, যত দেরিতে তুলবো তত বড় হবে, তত আমার লাভ বেশি।
৩ মাসে তোলা যায়?
হ্যাঁ, তোলা যায়।
মনে করে একটা গরিব মানুষ, তার জমি আছে ২ বিঘা, সে কত টাকা ইনভেস্ট করলে বিজনেসটা শুরু করতে পারবে?
আসলে আপনি যত ইনভেস্ট করবেন তত লাভ।
মিনিমাম
আপনার, আমি শুরু করছিলাম ৫০০০০ টাকা দিয়ে,
এখন এটা কত টাকার বিজনেস?
এটা ৩-৪ লাখ হয়ে গেছে।
কয় মাসে
এটা? ৫-৭ মাস
হয়েছে। যদি ৬ লাখ টাকার বিজনেস হয়ে যায়, এটা বাম্পার ব্যবসা, আমাদের সবকিছু ছেড়ে ছেড়ে আমরা খুলনা চলে যেতে চাই ভাই। এবং খুলনার চিংড়ি খুবই সুস্বাদু চিংড়ি, আমরা যারা ঢাকা শহরে বসে থেকে প্যাকেটজাত চিংড়ি খাই কিংবা বাজারে চিংড়ি খাই, যারা খুলনার ফ্রেশ চিংড়ি খেয়েছেন তারা বুঝতে পারবেন যে আসলে কত টেস্টি হয়।
যে কোনো লবণাক্ত পানির মাছ কিন্তু খুব মজা হয়, খুব টেস্টি হয়।
এখানে একটা হচ্ছে বাগদা, খুব বেশি নাম করে বাগদার গলদা, গলদাটা বড় হয় যেটা।
এগুলো রিস্কি না, মানে মাছটা মরে ঠরে যায় না বা এরকম কোন রিস্ক?
অবশ্যই হয়, এটা লাভ লস তো বিজনেস থাকবেই। যে গুণ যেটা আছে মানে ভাইরাস, যেটা ভাইরাস আমিও পড়ছি, আমার আব্বা একবার ভাইরাসে প্রায় ৩ লাখ টাকা লস,
মানে সব মরে যায়,
ভাইরাস মানে সব মরে যাবে।
এটা ঠিক মুরগির মতো, যে মুরগি যারা পালে ফার্মের মুরগি টাইপের,
সেক্ষেত্রে কি করতে হয়? পুরাটা শুকিয়ে ফেলতে হয়,
আবার নতুন করে শুরু করি,
পানি টানি সব ফেলে দিতে হয়, ফেলে দিয়ে শুকাতে হয়।
খাট বর যেটা আর কি, খাট দেওয়ার পরে মাছ সব মারার পরে আবার নতুন করে শুরু করতে হয়।
চিন্তা করো না, দিদি যাই হোক, হ্যাঁ আমরা সেই গল্প আবারও ফিরতে চাই। তারপরে কি হলো?
তো এটা আসলে এরকম আব্বা ওই শুরু করছে লসের পরে, আমি আসলে তখন ঢাকা চলে আসি, পরে বাইকিং গ্রুপ করার কারণে ওই রাব্বি ভাইয়ের সাথে পরিচয়, এরকম ভাইয়ের সাথে শেয়ার করলাম, আবার ভাই তখন আবার নতুন করে ট্যারিট কার্ড নিয়ে ইয়ে করছে। তো ভাইকে বললাম ভাই এরকম বিষয়, এরকম আব্বা তো লস হচ্ছে খুব, আমি নিজে শুরু করতে চাচ্ছি। তো ভাই বললো আচ্ছা ঠিক আছে দেখি সময় করে একদিন করে একদিন যাওয়া যায় কিনা। পরে ভাইকে একদিন দাওয়াত দিলাম আমার খুলনাতেই।
আপনি গিয়েছিলেন ওখানে?
গেছিলাম। চিংড়ির দাওয়াত, আর ভাই তো খুবই চিংড়ি
খাওয়ার খুব পছন্দ
করে, কাঁকড়া পাশাপাশি কাঁকড়াও আছে। আবার
কাঁকড়া চাষ হয়?
কাঁকড়া খুব হয় মোটামুটি, বাগদাটা বিষয়ে কাঁকড়াও সাইড দিয়ে সাইড হয়।
কাঁকড়াও কি একই রকম প্রফিট হয় নাকি?
প্রফিটটা
আব্বার
সাথে আমিও যাইতাম, যে আসলে আব্বা যাচ্ছে আমিও দেখি। আমি আবার বাড়ির সবার ছোট ছেলে সবাই ঢাকায় থাকে, জবের ক্ষেত্রে ঢাকায় থাকে, তো আমি ওই সময় এলাকায় থাকতাম, আব্বার সাথে আমিও যাইতাম। তো আসলে একদিন প্রায় রাত দুইটার দিকে আব্বা সাডেনলি ঘুম থেকে উঠছে, এরকম মাছ জন্য ওই লাফায় না যেটা বলে লাফাচ্ছে, আর আব্বা কি ব্যাপার দেখে গেল, আমাকে ডাক দিছে। একই ছোট ক্ষেত্র মানে ঘেরের বাসাগুলো ছোট ছোট হয়, তো একসাথে আব্বার সাথে আমি উঠলাম। এবার আব্বা গেছে গিয়ে দেখে যে মাছ কে জানি কাঁচা খাচ্ছে।
দেখলাম
কাপড় কাপড় পরা উল্টা পাশে দিয়ে মাছ তুলতেছে আর খাচ্ছে, আর মাছ সবগুলো কখনো আমি দেখিনি। মনে হয় সময় ডাক দিছে কি কোন খাবার দিছে, এক সব ঘিরে সব মাছ, আচ্ছা বিশ বিঘার ঘের সব এক পাশে চলে আসছে।
এখানে একটা বিষয় কি বলবে, আমরা জানি যে জিন্দা অনেকেই জানে, এটা অনেকেই বেশিরভাগ মানুষ জানে, জিন্দা মাছ খায় পছন্দ করে, মাছ বা মাছটা তারা কাঁচা মাছটা বেশি পছন্দ করে। এবং দেখবেন অনেক বাসাতে যদি কাঁচা মাংসের গন্ধ পাওয়া যায় হঠাৎ করে। আমি গতকালকে একটা প্রবলেম হচ্ছে এক আপুর আর কি, একটা মহিলা ওনার হাজবেন্ড ওয়াইফের সাথে, উনি মহিলা যেটা হয় কাঁচা মাংসের গন্ধ পায় ঘরে, আমাকে খুব বলতে হবে একটু হেল্প করেন হেল্প করেন, চেষ্টা করবো আর কি হেল্প করার। কাঁচা মাংস কাঁচা মাছ গুলো গন্ধ উনি বাসায় পাচ্ছে আর কি, ইদানিং পাচ্ছে, এবং মহিলার অবস্থা খুবই খারাপ, সিরিয়াস।
বাই দ্য ওয়ে, এরপর রেজা ভাই গিয়েছে এবং ওখানে কি হয়েছে সেটা আমরা শুনবো বিরতির পর ফিরে এসে। শ্রোতা, আমরা পাঁচ মিনিটের বিরতি নিচ্ছি, আর সবাইকে বলবো ফেসবুকে চলে আসার জন্য। ফেসবুকে মোট রেজা ভাই কানেক্টেড আছেন, তিনি চাইলে রিপ্লাই দিতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dorarot, দ্যাট ইজ ডট অ্যারোট। লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই এই পেজে আপনারা মেম্বার হয়ে যাবেন, এবং এই পেজটিতে রেজা ভাই একেবারে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কানেক্টেড থাকেন, এবং তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন।
ডর মানে ভয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। আমি আরজি কিবরিয়া, আমার সঙ্গে রয়েছেন রেজা ভাই এবং খান সাহেব অর্থাৎ মার্ক। সে হচ্ছে আজকের এই অভিজ্ঞতাগুলো, মানে তার যে এক্সপিরিয়েন্স ট্যারট কার্ড নিয়ে সেটা বলতে এসছে। তো রেজা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলেন এই ঘটনা আপনি দেখার পরে নিজের চোখে, তারপরে কি হলো?
তো ওই কাহিনীটা শেষ হয়নি, পর আব্বা তো আসলে ওইখানে আবার দাঁড়িয়েছিল আব্বার, আব্বা না পাঁচ নামাজ কালাম পড়ে আবার টুকটাক ঝাড়ফুঁক জানে, যেটাকে আমাদের এলাকায় ঝাড়ানো বলে যেটা আর কি। তো আব্বা এরকম ওটা দেখার পরে আমি আব্বাকে বলে আব্বার দেখে গিয়ে দেখি যে কি ব্যাপার, কে খাচ্ছে কি। আব্বা বললেন না যার দরকার না, আমি সাহস করে গেলাম, গিয়ে দেখি যে আসলে এদিকে তাকায় আছে। আমি আমার হাতে লাইট ছিল, টর্চ লাইট, যখন ডাক দিলাম যে কে, এবার আমি গিয়ে দেখি লাইট মারছি, দেখি আমার পুরো দেখতে হুবু আমার দাদার মতো, চেহারাটা পুরো আমার দাদার মতো।
মাই গুডনেস,
আমার হাত ধরে রাখছি, ঠিক আছে,
আমার গা শিউরে উঠছে। আমরা যে হাসাহাসি করতেছিলাম, এই যে আমরা বলি যে ভয়, মানে ভয় পাওয়ার জন্য যে আসলে একদম ভয়াবহ রকম একটা, মানে গম্ভীর হয়ে গল্প বলতো ব্যাপারটা আসলে এরকম না।
আসলে এরকম অনেক ক্ষেত্রে দেখা যাবে রাত্রিবেলা আমরা যে এরকম হয় যে আমি ইভেন আমার দাদা মারা গেছে 91-এ, আমিও মাঝে মধ্যে এমন এমন অভয়ব দেখি, দাদা কিন্তু হেড পড়তো, মানে মাথায় হেড পড়তো এবং ডাক্তার ছিলেন, এরকম হঠাৎ করে আমার চোখের মধ্যে পড়ে যে দাদা বিছানায় বসে আছে বা আমার দিকে তাকিয়ে আছে, এরকম আমি মাঝে মাঝে ফিল করে দেখি। কেন দেখি?
মাছ খাচ্ছে এবং সে আপনার
দাদা খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার দাদা কিন্তু মারা গেছে অনেক আগেই।
জি, দাদা মারা গেছেন দাদাকে?
হ্যাঁ জি।
আচ্ছা, তারপর কি হলো?
এবার আব্বা আবার ঝাড়ফুঁক জানে যে গ্রামের, তো এবার আব্বা ওই দদ্রুত শুরু করছে। আমি বুঝতে পারছি, আমি আমার ধরে রাখছি, আমি মানে যত জোর করতেছি যে ছাড়া চলে আমি আসতে পারতেছি না। পরে আব্বা ঝাড়ফুঁক দেওয়ার পরে আমিও শুরু করছি দদ্রুত, কি ব্যাপার একটু ভয় পাচ্ছে, খুব বেশি গা শিউরে উঠতেছে। পরে একটা আব্বা ফু দেওয়ার সাথে আমি এক ঝাড়া দিলাম, ঝাড়া দিয়ে দৌড়ে চলে আসছি আব্বার আমি। পরে ওইটা রাতের কাহিনীর পরে আবার আমি চলে আসছি, এবার আমার ওই সে জ্বর শুরু হইলো, জ্বর যায় আর আসে প্রায় 20-22 দিন ওই জ্বরটা ছিল। জ্বর যায় আর আসে, এবার আমরা শুরু করলাম কি যে ঘিরে তো এই অবস্থা, ঘিরে লাশ হচ্ছে। এবার আমাদের ওই এলাকা কেন্দ্রিক যে নাম করা যে হুজুর যারা ইমাম সাহেব ছিলেন, ঘিরে নিয়ে আসি আর যত সব
ঝাড়ফুঁকটা
ওটা শুরু করছে এরকম সাতক্ষীরা থেকে নিয়ে আসছি, খুলনা থেকে নিয়ে আসছিলাম, নানাবাড়ি সাতক্ষীরা ওখান থেকে নিয়ে আসলাম, তাও তো কোনো কাজ হচ্ছে না, মানে লস প্রজেক্ট ওটা মাছ খেয়ে যাচ্ছে আর আমরা ঘিরে থাকতে মানে সাহস পাচ্ছে না কেউ। এবার আমরা তার ঘিরে মাছ দেওয়া বন্ধ করে দিলাম বছর খানে। পরে আমি ঢাকা এসে ভাইয়ের সাথে বাইকিং গ্রুপ হিসেবে ভাইয়ের সাথে পরিচিত শেয়ার করলাম, ভাইয়ের সাথে ভাইকে একদিন দাওয়াত দিলাম, ভাই আমার ঘিরে একটু যাওয়া লাগবে আপনাকে। জি রেজা ভাইকে। তো ভাই আমার সাথে গেল একদিন খুলনাতেই রাইডিং করে আর কি, ভাই ট্রায়ার কার্ড সবকিছু নিয়ে গেছে সাথে। আমি ভাইকে ঘিরে দেখালাম, ভাই এই অবস্থা, এই যে দেখেন ঘিরে। এবার ভাইকে বললাম, ভাই সবকিছু দেখলেন, দেখে ওইখানে আপনার ওই ট্রায়ার কার্ডটা পড়ছে, পড়ে ওইখানে কি খাবার জাতীয় দিছে আপাতত, ওই ওটা আমার ফ্যামিলি সব সবাই দেখছে আর কি, যে কি ব্যাপার কি কি হচ্ছে না হচ্ছে। এবার যেহেতু ওই আপনার হুজুর মানে ইমাম সাহেব সবকিছু দিয়ে আমরা দেখলাম যেন কোনো কাজ হচ্ছে না, পরে রেজা ভাইকে ওই জন্য নিয়ে গেছি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের
আব্বা
শুরু করছে,
যেহেতু সে বিজনেস করছে আমার
লভ্যাংশ
চিংড়ি মাছ খুবই টেস্টি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যেটাতে আপনার উপকার হয়েছে?
জি সে তো অবশ্যই। আমার
আপনার ব্যাখ্যাটা কি? আমার ব্যাখ্যা হচ্ছে ভাই, ওর যে দাদার ফেস নিয়ে বলতেছে সেই জিনিসটা যেটা ছিল সেটাকে আমরা বলি কিচ্ছিন, বলি কিচ্ছিন। যারা পশ্চিমবঙ্গে থাকে ভারতের তারা এই নামটা শুনে অভ্যস্ত, কিচ্ছিন। আমাদের বাংলাদেশে এই নামটা মানুষ শুনে নেই। কিচ্ছিন হচ্ছে এমন এক জিন, যে জিনটা আমি তো সবসময় ভাই পাবলিক মাইক খামো নিশ্চিত যে জিন নিয়ে বলবো বলা হচ্ছে না। তো জিনরা হয় আপনার তিন প্রকারের, এর মধ্যে একটা প্রকার জিন আছে যারা মানুষের রূপ ধরতে পারে, বিভিন্ন রূপ, কুকুর, বিড়াল, সাপ, ইঁদুর রূপ ধরতে পারে। তো ওটার মধ্যে এটা ছিল, তো ওরা ওই জিনটা ওর ঘেরি পছন্দ করছে কেন সেটার মধ্যে কারণ ছিল একটা। আমি কার্ড পরে যেটা দেখলাম সেটা হচ্ছে ওর দাদা একটা বন্ধু ছিল, যে বন্ধুটা ব্ল্যাক ম্যাজিক করতো।
আচ্ছা,
ওর এক দাদার বন্ধু ব্ল্যাক ম্যাজিক করতো এবং তারও ঘের ছিল, ওনারও ঘেরে ব্যবসা ছিল। তো ও দাদার সাথে শত্রুতা ছিল একটা মনে মনে।
ওকে,
হ্যাঁ, যে ওর ঘেরটা ধ্বংস হয়ে যাক, এবং দুজন লোকই কিন্তু অলরেডি ডেড, ও দাদাও মারা গেছে, দাদার বন্ধুও মারা গেছে, অনেক আগে মারা গেছে প্রায়। তো ওই লোকটা ব্ল্যাক ম্যাজিক করতো, এসব করতো, এবং তার ফ্যামিলিও কিন্তু অলরেডি ধ্বংস, মানে দাদার বন্ধুর, ওর দাদার বন্ধু ধ্বংস। ওই ব্ল্যাক ম্যাজিকের এফেক্টটা এখনো রয়ে গেছিল তার, মানে বিষয়টা তো অলরেডি ক্লিন, বেশি দিন হয়নি কিন্তু, মানে ক্লিন হয়েছে অল্প দিন, প্রায় এক বছরের কাছাকাছি। ওই তখন পর্যন্ত ওইটা এফেক্টটা ছিল, এবং সেটা এফেক্টটা ছিল, এটা আমি কখন তাকেও বলি নাই, একটা বট গাছের মধ্যে, বেশ খানিকটা দূরে, প্রায় এক ক্রস বলা হয় যেটাকে, মানে এক মাইলের কাছাকাছি একটা বট গাছ ছিল, এবং তার ঘেরের পাশাপাশি কিছু গাছ আছে তাল গাছ টাইপের, বলছিল না তাল গাছ টাইপের, ওই গাছগুলোতে এফেক্টেড ছিল। এমন ভাবে করা ছিল যে গাছের পাতাগুলো যখন পড়বে ওরা ওদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, এটা এক ধরনের ব্ল্যাক ম্যাজিক টাইপের। সেগুলোকে নষ্ট করার জন্য ইনশাল্লাহ আমি গেছিলাম, তো যতটুকু চেষ্টা করছি, আমি বলবো না আমি সব পারি, সব জানতাম, আমি একজন মূর্খ মানুষ, আমি শুধু চেষ্টা করি মানুষের হেল্প করা।
রাইট, আমরা সেটাই বলি যে প্যারানর্মাল কোন অ্যাক্টিভিটিজ এর মধ্যে যদি আপনি থেকে থাকেন, প্যারানর্মাল বলতে আমি আরো সহজ করে বলি, যদি কোন বিষয় আপনার কাছে মনে হয় এটা নর্মাল না, এটা কোনো বিষয় আমি বলবো না যেটা আসলে আপনি দেখেন যে পুরোপুরি ভৌতিক, এবং এই ভৌতিক ব্যাখ্যা যেমন ও একটু আগে বললো যে মাছ খাওয়া, এটা পুরোপুরি ভৌতিক ব্যাখ্যা, এটা সাইন্টিফিক ব্যাখ্যা বলে কিছু নেই আমার জানা মতে নেই, এবং আমি এগুলোকে আমার ব্যক্তিগত জায়গা থেকে বিলিভ করি না, কারণ আমি নিজের চোখে কখনো দেখিনি, কিন্তু যার জীবনে ঘটেছে সেই আসলে জানে। যে একটা কথা আছে না যে দাঁতের ব্যথা সেই বোঝে যার একবার হয়েছে, বা সাপের বেদনা সেই বোঝে যার একবার হয়েছে, সেই অর্থে আমি যদি সাপের কামড় খাইনি আমার কাছে ওটা বিলিভও হবে না।
হ্যাঁ,
বাট প্রত্যেকের ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে ডিফারেন্ট ব্যাখ্যা আছে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে যারা এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে আছে, আমরা স্পেশালি ইনভাইট করবো আপনাদেরকে আমাদের এই পেজটিতে আসার জন্য, এবং আমাদের এখানে গেস্ট হিসেবে আসার জন্য আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। এবং রেজা ভাই যদি ইন্টারেস্ট ফিল করেন আপনাকে, তিনি যদি তার যিনি যে জ্ঞান বা তিনি যেটাকে চর্চা করেন সেখান থেকে যদি আপনাকে কোনো সাজেশন করতে চান বা পরামর্শ দিতে চান, আমাদের আজকের এই খান সাহেবের মতো কোনো হেল্প করতে চান, এবং এর বিনিময়ে তার যদি কোনো প্রফিট ট্রফিট হয় এরকম খাওয়া, তাহলে নিশ্চয়ই সেটা সে করতে পারে। যাই হোক, আমরা আজকের মতো শেষ করছি। প্রিয় শ্রোতা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পেজে চলে আসার জন্য বলবো, পুরো সপ্তাহব্যাপী ওখানেই আসলে আমাদের পুরো কর্মকাণ্ডটা চলে। রেজা ভাই অনেকের সঙ্গে পার্সোনালি দেখাও করেন, আমি শুনেছি মাঝে মাঝে নাকি কারো কারো বাসায়ও যান, ভেরি ব্যাড। রেজা ভাই সম্পর্কে একটা কথা বলি, এটা বলে আজকে শেষ করবো। রেজা ভাই, এই রেজা ভাইকে আপনারা আসলে রেডিওতে যেভাবে চেনেন সেটা হচ্ছে উনি ভিতরে একটা কিছু একটা আছে ওনার, এবং যেটা দিয়ে উনি কাজগুলো করেন,
এটার একটা পরিচয় অবশ্যই আপনাদের কাছে আছে, লাখ লাখ শ্রোতাদের কাছে আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় অনেক সঙ্গে যতটুকু মিশে দেখেছি, হি ইজ রিয়েলি রিয়েলি আ জেন্টলম্যান, অনেক ভালো মানুষ, খুব নরম মনের মানুষ, ভদ্র মনের মানুষ।
পান্তা বেশি হয়ে গেল
না একদম রিয়েলি, এবং আমি খুব সহজে কারো কোনো প্রশংসা করি না।
ধন্যবাদ, ধন্যবাদ।
এটা হচ্ছে এটাই আর কি। তো আজকে শেষ করতে চাই, অনেক ভালো থাকুন। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আমরা দুজন ফিরব, কিন্তু রাত 11টা থেকে শুরু হবে ডর।
শেষ করার আগে কি প্রিয় ভাই একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা যদি, অনেক লিসানার আছে যারা টেলিপ্যাথি শিখতে চায়, টেলিপ্যাথি যে বিষয়টা মানে আরেকজনের মাইন্ড রিড করা বা এই বিষয়গুলো, এটা কিন্তু প্যারানর্মাল না, এটা পুরাটাই হচ্ছে বৈজ্ঞানিক সাইন্টিফিক ব্রেনের একটা বিষয়। তো আমরা চাইলে রেডিওতে নেক্সট আর কি আরো সামনে পাইলে আমরা 10 মিনিট 15 মিনিট ক্লাস নিতে পারি, পাবলিকের জন্য
বলতে পারি,
ওটাই মানে রেডিওর মাধ্যমে আমরা
টেলিপ্যাথি বিষয়টা
বলতে পারে, মানুষ যদি শিখতে পারে অ্যাটলিস্ট।
শিওর, আপনারা ফেসবুকের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আজকের মতো শুভরাত্রি।
ভয়
exclusively on FusionBD.com.